exclusively on FusionBD.com.
প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রবিবারের রাতের সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সারা দেশব্যাপী। আমাদের এই অনুষ্ঠানটিতে মানুষ, শ্রোতারা বলবো, মানুষ তো অফকোর্স তারা নিজের জীবনের সিক্রেটসগুলো এখানে রিভিল করে, ভুলের জায়গা থেকে, অপরাধের জায়গা থেকে, যাতে করে তার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করে। আজকের সিক্রেটসে আমরা প্রথমেই যাকে পাচ্ছি তিনি হচ্ছেন নাইম। আমি কথা না বাড়িয়ে নাইমের কাছে যাব। নাইম, আপনার পরিচয়টা প্রথমে একটু জানিয়ে নেবেন।
জি, আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান নাইম।
ডাকনাম হচ্ছে নাইম।
জি।
বয়স?
17 বছর।
17 বছর। জেলা কোথায়?
জেলা সিরাজগঞ্জ জেলা।
সিরাজগঞ্জ জেলা।
জি।
ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখব যে কিভাবে আপনি অপরাধের দিকে গিয়েছেন বা আপনার যে সিক্রেটসগুলো সেগুলো জন্ম হয়েছে কিভাবে।
জি।
তারপর ঘটনাগুলো আমরা শুনবো এবং এগুলোর পরিণতি সেটা আমরা জানবো। শুরু করুন আপনি।
জন্ম সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হলদিগড় গ্রামে। ওখানে আমি বড় হয়েছি, ওখানেই আমার পরিবারের সবাই ওখানেই থাকতো। ছোট থেকেই আমি অনেক চঞ্চল প্রকৃতির ছিলাম। প্রাইমারিতে ভর্তি হই, তারপরে এইভাবে ধীরে ধীরে প্রাইমারি শেষ করে ক্লাস ফোরে যখন পরীক্ষা দিই, 4 থেকে ক্লাস 5 উঠি। ক্লাস 5 উঠে পরীক্ষা দেওয়ার পরে আমি বৃত্তি পরীক্ষা দিই। বৃত্তি পরীক্ষায় আমি বৃত্তি পাই না, আমি 4.75 এরকম একটা পয়েন্ট পাই। তারপরে ওখান থেকে ক্লাস 6 হাই স্কুলে ভর্তি হলাম। আমাদের ওখানে একটা হাই স্কুল, ওখানে ভর্তি হলাম। তো ওখানে ভর্তি হওয়ার পর ভালোই ক্লাস করতেছিলাম। ক্লাস করতে করতে সবাই দেখি, আমার ফ্রেন্ডরা সবাই মানে রিলেশন করতো, এটা আমি ওটার বিষয়ে খুব ইন্টারেস্টিং ছিলাম যে ওরা কীভাবে রিলেশন করে। আমি একটু 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 বুঝতে শুরু করছি যে রিলেশন ব্যাপারটা কী আসলে। তারপরে আমি ওদেরকে বলতাম যে তারা সবাই রিলেশন করেছে, আমার একটা রিলেশন করে ক্লাস 6
ক্লাস 6 থাকা।
জি জি। তো ওদের বলতাম যে আমাকে একটা রিলেশন করায় দে। তো ওরা বলছে যে আচ্ছা ঠিক আছে, একটা যখন রিলেশন করবি তখন তাহলে একটা মেয়ে পছন্দ কর। তো তখন একটা মেয়েরা আমার খুব পছন্দ হয়, ক্লাসে প্রত্যেক ক্লাসে আমার দিক তাকায় থাকতো সবসময়।
আপনার ক্লাসমেট ছিল?
জি জি, ক্লাসমেট ছিল। ওর নামটা ছিল মিম।
ওকে।
সবসময় তাকায় থাকতো, আমি এই জিনিসটা বুঝতাম না যে কিসের জন্য তাকায় থাকতো। পরে অনেকদিন এইভাবে অনেকদিন কেটে গেল। তারপরে ওই মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে তুমি আমার দিকে কেন তাকায় থাকো। পরে ওই মেয়েটা কিছু বলে না, কোনো কথাই বলে না, জাস্ট শুধু হাসে। তো আমি ফ্রেন্ডের সবাইকে এই কথা বললাম যে ও তো কিছুই বলে না। পরে ওরা বললো যে মেয়েটাকে তোকে আসলেই বোধ হয় ভালোবাসে, এই কারণে মানে কিছু বলতে চাইতেছে না এখনই। পরে অনেকদিন চলে গেল, 1 সপ্তাহ পরে, পরে আমাকে একটা চিঠি দিলাম। চিঠিতে আমি আমার মনের ভাষা কিছুটা লিখলাম, তারপরে বললাম যে তুমি আমাকে ভালোবাসো কি না।
ক্লাস 6 থাকতে।
পরে ও আমাকে চিঠির উত্তর দিল, আমি এখানে শেষে লিখছিলাম যে চিঠির উত্তর দিও।
ওকে।
পরের দিন ক্লাসে ও আমাকে একটা জাস্ট বই বললো যে নাইম একটা বই নিয়ে যাও। পরে বই দিল, বই পৃষ্ঠা উল্টা দেখলাম যে ওখানে চিঠিটা রয়েছে। চিঠির ভিতরে দেখলাম যে ওইগুলো লিখছে যে আমি তোমাকে ভালোবাসি, যেদিন থেকে তোমাকে দেখছি সেদিন থেকে আমার খুব ভালো লাগছে তোমাকে, জাস্ট তোমাকে কথাটা বলতে পারিনি এই কারণে তোমার দিকে তাকিয়েছিলাম। এইভাবে আমাদের রিলেশনটা মোটামুটি ভালোই কাটতেছিল। চিঠি আদান প্রদান করতাম, SMS লিখতাম।
ও কি এগ্রি করে নিল, মানে সম্মত হলো আপনার সঙ্গে?
জি জি জি। ও আমাকে মানে ছন্দ লিখতো, সুন্দর সুন্দর ছন্দ লিখতো, আমিও ছন্দ রিপ্লাই দিতাম। এভাবে করে রিলেশনটা ক্লাস 7 দিকে যায়। আমাদের ক্লাস সিনিয়র এক বড় ভাই ক্লাস 10 তখন পরীক্ষা দিবে আর কি, ওই বড় ভাই আমাকে একদিন ডাক দিল যে নাইম এদিকে আসো, শোনো, বললো যে তোমার মিমের সাথে কি সম্পর্ক। পরে বললো ভাই যে আমি, ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি। পরে বললো যে তোমাকে এইবার জাস্ট বারণ করতেছি যে ওর সাথে ফেরার ফার্দার আর কখনো কোনো কথা বলবে না, যদি কথা বলো তাহলে তোমার সমস্যা হবে, জাস্ট এটুকুই বলে দিল। তারপরে আমি মিমকে এসে বললাম যে দেখো বড় ভাইটা এরকম এই কথা বললো, তো তাহলে তুমি কি করবা। পরে ও বললো যে আমি তো বড় ভাইটাকে আমি ভালোবাসি না, আমি ভালোবাসি তোমাকে। ও সে যাই
বড় ভাইটা কে ছিল?
ক্লাস 10 সিনিয়র বড় ভাই।
সিনিয়র এক বড় ভাই।
জি জি। খুব মানে নেতা টাইপের একটা লোক ছিল, তো সেই কারণে ও আমাকে বললো যে যাই হোক আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, যাই হওয়া যাক আমাদের রিলেশনে কিচ্ছু হবে না, তুমি শুধু অটল থেকো। পরে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে। পরে একদিন আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে যে তোরে না বলছিলাম যে ওর থেকে দূরে থাকতে, ওর সাথে কথা না বলতে। পরে ও আমাকে মানে একটা থাপড় দেয়। থাপড় দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে স্যারকে বলি, স্যার বড় ভাইটা আমার মারছে, পরে বললো যে কিসের কারণে মারছে, অন্য কারণ অন্য কথা বলে, ওই রিলেশনের কথা ব্যাপারটা আমি হাইড করে রাখি, ওখানে বলি না, অন্য ব্যাপার বলি, পরে স্যার আর কিছু বলে না, ওই বিষয়ে স্যার আর কোনো ডিসিশন নেয় না।
জি,
পরে ওই মেয়েটা একদিন স্কুলে আসে, সেদিন আমিও ছিলাম ওর সাথে, আমি তারপরে কন্টিনিউয়াস যোগাযোগ তেমন একটা করতাম না, শুধু দেখা মানে দেখা করতাম, কথা বলতাম না।
আচ্ছা,
এরকমভাবে কাটতে থাকলো যে হঠাৎ একদিন শুনলাম যে ওই বড় ভাইটা, সিনিয়র যে বড় ভাই, সেই মেয়েটা, সেই ছেলেটা ওই মিমকে ধরে একটা কিস করছে সবার সামনে, ক্লাসরুমের ভিতরে যায়, সবার সামনে একটা কিস করছে।
ওকে,
সেই কথাটা ও স্যারকে গিয়ে বলছে, স্যার বলছে আচ্ছা ঠিক আছে কোন বড় ভাই তুমি আমাদের দেখা দিও, পরে দেখা দিছিল স্যার, এই বিষয়ে খুব একটা কেয়ার করে নেই, পরে জাস্ট এইভাবে কেয়ার থাকলো, আমি তো ওকে ভালোবাসি এইভাবে সময় যেতে থাকলো, কিন্তু আসলে কথা বলাটা হয় না, শুধু মানে দেখা এইটাই আর কি, ফার্স্ট রিলেশন ছিল তো এই কারণে বলতে পারিনি, অনেকদিন ই করলাম, ক্লাস এইটে উঠে আর একটা মেয়েকে পছন্দ হলো।
জি,
সেই মেয়েটাকে আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম, আমি নিজে প্রপোজালটা না দিয়ে আমার একটা ফ্রেন্ডকে বললাম যে মেয়েটাকে ভালো লাগে, মেয়েটার নাম ছিল মুনজিলা, তো ওকে বললাম যে দোস্ত মেয়েটাকে তো আমার খুব ভালো লাগে, তো ওকে আমার সাথে রিলেশন করবে, ও বললো যে ওকে বল, গিয়ে বল, তারপরে দেখিস নিয়ে ও বলবে যে আচ্ছা ঠিক আছে রিলেশন করবে। পরে ওকে বললাম, ও গিয়ে বললো যে আমার ফ্রেন্ড নাইম তোকে খুব পছন্দ করে, তুই গিয়ে ওর সাথে রিলেশন করবি, পরে মেয়েটা সাথে সাথে মানে হ্যাঁ স্বীকার করে দিছে, পরে ওর সাথে মোটামুটি ভালো রিলেশন শুরু হয়ে গেল। আমি এইভাবে করতে করতে ক্লাস এইটে তখন মানে এক্সাম শুরু হওয়ার কিছুদিন আগে, তো আমাদের পাশেই একটা কেন্দ্র ছিল, ওখানে আমাদের পরীক্ষা হবে, তো ওখানে গিয়ে একটা ওকে একটা ওই গিফট দিলাম আমি, ওটার সাথে একটা চিঠিও দিলাম, ওকে বলছিলাম যে তুমি রিপ্লাই দিও পরে।
মানে আপনার মিমের সঙ্গে সম্পর্কটা শেষ করে দিলেন আপনি?
না, তখনও মন থেকে ভুলতে পারি নাই, মানে জাস্ট ব্রেকআপ হয় নাই, মানে
ব্রেকআপটার পিছনে কারণটা আপনি কি বলবেন? ওই ওই যে ঘটনাটা আপনি বললেন ওই ঘটনাটাই ছিল নাকি?
জি, ওই ঘটনাটাই আমার মনে খুব প্রভাব ফেলছে এই ঘটনাটা।
এটার জন্য তো মিম দায়ী ছিল না?
জি, আমি ওই ছেলেটাকে দায়ী ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ ওই ছেলেটা একটু মানে দুষ্টু টাইপের, একটু টাইপের ছিল, সেই কারণে আমি ওই রিলেশনটা তার আগে নিই। তারপরে ওর সাথে কথাবার্তা হয়, তারপরে স্কুল ক্লাস এইটে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে জাস্ট মোটামুটি দিনগুলো ভালোই কাটছিল। পরীক্ষার পরে আমরা প্রাইভেট থেকে সবাই মিলে নৌকা ভবন পিকনিকে গেলাম, তো পিকনিকে যাওয়ার সাথে কথা হলো, অনেক কথাই হলো, ওর ফোন নাম্বারটা চাইলে আমার বললো যে আমার কোনো পার্সোনাল ফোন নেই, তুমি এমনি আমার সাথে দেখা করে কথা বলবা। তারপরে ওখান থেকে হলো কি যে আমাকে বাড়ির কেউ দেখতে পারতো না, আমার চাচা চাচিরা আমাকে দেখতে পারতো না, এই কারণে আমার আব্বা আম্মা সবাই সিদ্ধান্ত নেয় যে বাড়িতে আর থাকবো না, মানে মনের দুঃখে সবাই বলে যে ঢাকায় চলে যাব। পরে 2015 সালের ডিসেম্বরের দিকে আমরা সবাই ঢাকায় চলে আসি, ঢাকার আশুলিয়া, সাভার আশুলিয়াতে জামগড়া আছে না, ওইখানে, ওইখানে আমার এক ভাইয়ের বাসা ছিল, তো ওইখানে ভাইয়ের সাথে যোগাযোগ করে ওখানে একটা আমরা বাসা নিই, ফ্যামিলি বাসা নিই, তো ওখানে থেকে আমরা ভালোই দিনকাল কাটতেছিল। ওখানে ক্লাস টেনে এসে এখানে ভর্তি হলাম ঢাকায়, ঢাকা গাজীচর এএম হাই স্কুল অ্যান্ড কলেজ, ওখানে ভর্তি হলাম, ওখানে ক্লাস করতে শুরু করলাম। যে নতুন নতুন স্কুলে যাই, আমার তখন ফ্রেন্ড নাই, একটা ফ্রেন্ড অল্প কিছুদিনের মধ্যে একটা ফ্রেন্ড হলো, নাম ছিল মুন্না, ওর সাথে ভালোই সম্পর্ক হলো, পড়াশোনা মোটামুটি ভালোই কাটতেছিল। তারপরে একটা মেয়ের সাথে মানে সম্পর্ক বলতে কি, মানে একটা মেয়েকে খুব পছন্দ হয় আমার, ওই মেয়েটা আমার দিক তাকায় থাকতো ক্লাসে, আমি আর একটা ফ্রেন্ড, ওর নাম ছিল সাব্বির, তাই আমি ওকে বললাম যে তুই যেভাবে ওর সাথে আমার রিলেশন করাই দিবি, ও আমার মানে অতীতের কথা কিছু জানতো না, তো ওকে বললাম, তো বললো যে আচ্ছা ঠিক আছে, ও বললো যে তাহলে ওর নাম্বার আছে, তাহলে ওর নাম্বারটা তুই নে। পরে ওর নাম্বারটা দিলাম, আমি ওকে ফোন দিলাম, অনেকদিন ফোন দেয় কিন্তু ফোন রিসিভ করে না, এরকম করে এক সপ্তাহ কেটে গেল ফোন রিসিভ করে না, তারপরে একদিন হঠাৎ করে ফোন রিসিভ করলো, তারপরে বললো কে, আমি বললাম যে আমি মাহমুদুল হাসান নাইম, বললো কি আপনার বাসা কোথায়, মানে প্রথম চিনে না আর কি, তারপর সব কিছু বললাম, পরে আমাকে চিনলো যে ও ঠিক আছে, পরে কথা অনেক কথা বলতে 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 পরে আমি ওকে মানে প্রপোজ করি যে আলেবে আমি তোমাকে ভালোবাসি, কেউ বললো যে সম্পর্ক তো এত তাড়াতাড়ি হয় না, যাই হোক তুমি বলছো আচ্ছা আমি ভেবে দেখতেছি, পরে আমি বলছি যে ভাবা ভাবে কিছু নাই, তোমাকে আমি ভালোবাসি জাস্ট এটাই সত্যি, তুমি এখন কি বলো, পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে আমাকে 2 মিনিট সময় দাও আমি ভেবে তারপর বলছি, পরে 2 মিনিট পরে আমাকে বললো যে আলেবে তো আমিও ভালোবাসি তোমাকে, এইভাবে সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হওয়ার পরে সম্পর্ক মোটামুটি ভালোই কাটতেছিল। আমাদের একটা সম্পর্কের একটা ই ছিল কি, যে আমরা স্কুলে গিয়ে কথা বলতাম না, কেউ কারোর সাথে কথা বলতাম না, জাস্ট তাকায় থাকতাম, মানে চোখে চোখে কথা বলতাম, সরাসরি মুখে মুখে কথা বলতাম না, যাতে আমাদের এমন একটা ছিল যে আমাদের সম্পর্কটা যেন কেউ না জানে, শুধু আমি আমার ওই সাব্বিরের ফ্রেন্ডটা আর সময় এই তিনজন বাদে আর কেউ জানতো না। এইভাবেই সম্পর্ক, মানে আমি ওর বাসায় যেতাম মাঝে মাঝে, ওদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতাম, আমার বাসার সাইডে বসে থাকতাম, গল্প করতাম, তারপরে ওর ফোন থেকে আমার ছবি আমি ওকে দেই, ও আমার ওর ছবি আমার ফোনে দেয়। দেওয়ার পরে সম্পর্ক মোটামুটি ভালোই কাটতেছিল। ও একদিন বললো যে চলো একদিন বেড়াইতে যাই, পরে বললাম যে আচ্ছা ঠিক আছে কোথায় বেড়াতে যাবে, পরে বললো যে নবীনগর চলো বেড়াতে যাই, পরে বললাম আচ্ছা ঠিক আছে, পরে বললাম কখন বের হবা, ছয়টার দিকে সন্ধ্যায়, পরে বললাম যে তোমার কোনো সমস্যা হবে না, কয় না আমি বলছি যে আমার একটা বান্ধবীর সাথে বই কিনতে যাবো একটা, এই কথা বলে বাড়ি থেকে বের হবা, পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে ও আমাকে ফোন দিল, বাসার সামনে ওইদিকে একটা রিক্সা নিয়ে দাঁড়াইছিলাম, ওর সাথে চলে আসলাম, আসা ঘোরাফেরা করার পরে চলে আসলাম, রিক্সাতে উঠে বাসা ব্যাক করলাম। তো সারাক্ষণ মানে তখনও ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক কিছুই হয় নাই, জাস্ট আসার সময় মানে সেদিন আবার বৃষ্টি ছিল, খুব বৃষ্টি বাসের মধ্যে, খুব বৃষ্টি ছিল, তো বাসের মধ্যে মানে যখন বিদ্যুৎ চমকায় শব্দ হয়, মেঘের গর্জন শব্দ হয়, তখন ও আমাকে জড়ায় ধরে, জড়ায় ধরে আমি সারা রাস্তা বাসে আসি। আসার পরে জামগড়ায় ওখানে আমার পরে ও বললো যে আমার একটা বই কেনা লাগবে, গ্রামার, ইংলিশ গ্রামার। পরে বললাম আচ্ছা ঠিক আছে চলো, পরে ওকে একটা গ্রামার বই কিনে দিই আমি, তারপরে বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করা মানে রিক্সার উপরে ওকে বললাম যে দেখো অনেক কিছু তো হলো, যে তুমি আমাকে একটা কিস দাও, পরে বললো না এসব আমার পছন্দ না, এগুলো বলতো। পরে বললাম কি হয়েছে, কি কোনো সমস্যা নাই দাও না একটা, মানে ও রাজি হয় না। অনেকক্ষণ পরে আমি ওর সাথে একটু রাগারাগি করলাম, বললাম যে আচ্ছা তুমি থাকো আমি তোমার সাথে যাবো না, আমি চলে গেলাম, তখন ও রাজি হয়ে যায়, রাজি হয়ে তখন আমাকে একটা কিস করে, আমি ওকে একটা কিস করি, তারপরে ওখান থেকে আমরা বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করে সম্পর্ক ভালো চলছিল, ও ফোন দেয় আমিও ফোন দিই, কথা হয়, হঠাৎ করে ও আমাকে ফোন দেওয়া অফ করে দেয়, ফোন দেয় না আর, আমি ফোন দিলে ফোন বন্ধ পাই, কোনো সময় ফোন খোলা পাই না, স্কুলে যাই, স্কুলে গেলেও আগে তাকিয়ে থাকতো, এখন আর তাকিয়ে থাকে না, কথাও বলে না। তাই আমি জিনিসটা ব্যাপারটা বুঝলাম না যে আসলে জিনিসটা কি হয়েছে। পরে ওকে আমার ফ্রেন্ডকে বললাম যে ও আসলে আমার সাথে কথা বলে না কেন, কী হয়েছে, কী সমস্যা, ওর আমাকে ভালো লাগে না নাকি, না কিসের জন্য আমার কথা বলে না। তো বললো যে ওর সাথে কথা বলে দেখ। তো আমি বললাম যে ও বলছি কিন্তু ও তো কিছুই বলে না, কিন্তু আমার সাথে কথাই বলে না, আমার অ্যাভয়েড করে চলে। পরে এইভাবে এইভাবে অনেকদিন কেটে যায়, ওর চিন্তা মোটামুটি মাথা থেকে ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে আর কি। তো আমার যে ফ্রেন্ড ছিল মুন্না, ওর সাথে এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যে করিনি আমরা দুজনে একসাথে, সবই করতাম, মানে সিগারেট খাওয়া, বাসায় মানে স্কুলে না গিয়ে বাসায় আড্ডা দেওয়া, আমি সব কাজ ওর সাথে করতাম, মানে স্কুলে না যেয়ে ঘোরাফেরা করতাম, সিনেমা হলের ছবি দেখতাম, তারপরে আবার ঈশাতে যাইতাম, নবীনার ওইখানে মানে ওই খারাপ মেয়েরা থাকতো ওদের নিয়ে ছবি দেখতাম, ওদের সাথে খারাপ অ্যাফেয়ার করতাম, মানে খারাপ সম্পর্ক আর কি, এগুলো করতাম। মাঝে মধ্যে আমরা স্কুল মিস করে ওগুলো করতাম, এমন একটা কাজ করতাম যে সেই কাজটা আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, স্কুলের যে মানে বেতন আদায়ের রসিদটা না, সেইটাতে আমরা কি করতাম মানে মূল কপি আর কি, ওইটাতে আমরা জাস্ট বাড়ায় লিখতাম, জি জি ওটা বাড়ি থেকে নিতাম, মানে নিজের পার্সোনাল খরচের জন্য। আমি টাকা পয়সা খুব একটা তেমন নিতাম না, মানে আমি বাড়িতে টাকা চাইলে বলতো যে যা টাকা হয় তোর আব্বু যা দিয়ে আসবেন, এরকম কথা বলতো। তখন মানে মুন্না এসে বলতো যে আন্টি এই বিষয়ে টাকা লাগবে, ও টাকা দিতে হবে, পরে মুন্নার কথা বিশ্বাস করে ও টাকা মানে বাড়ি থেকে টাকা দিত, তখন টাকা নিয়ে আমরা হলে ছবি দেখতে যাইতাম, ঘুরতে যাইতাম, এই বিভিন্ন খারাপ জায়গায় যাইতাম আর কি। আর একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের নাম হচ্ছে কাউসার, অনেকদিন আগে থেকেই বলছে যে আমরা মানে আমাকে এইভাবে মানে এই খারাপ কাজটা করান লাগবে আর কি, তো খুব ইচ্ছা ছিল যে এই কাজটা করার। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, পরীক্ষা এসএসসি পরীক্ষা,
মানে এর আগে আপনি নিজে ইনভলভ ছিলেন এই কাজটাতে?
জি জি, মানে আমি অনেক আগে থেকে এইসব কাজ করতাম আর কি। তো আমি ওদের বলছিলাম ও এইসব মানে আমার এই বিষয়ে উৎসুক হয়েছিল, পরে বলছিল যে আমরা যাব, পরে আমিও বলছিলাম যে আচ্ছা ঠিক আছে এসএসসি পরীক্ষাটা শেষ হোক তারপরে আমরা যাব। পরে পরীক্ষার পরে আমরা গাজীপুর চৌরাস্তায় একটা মানে আবাসিক হোটেল আছে, ওইখানে যাই, ওখানে গিয়ে আমরা তিনজন, আমি মুন্না কাউসার, তিনটা ফ্রেন্ড যাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. বিরতির পর আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা। আমরা কথা না বাড়িয়ে আমাদের গেস্ট যিনি রয়েছেন তার কাছে ফিরছি। নাইম,
যারপরে ওরা ফার্স্ট এই কাজ এর আগে কোনোদিন করেনি, মুন্না করছে কিন্তু কাজ কোনোদিন করেনি। পছন্দ করার পর আমি ওই মানে ওখানে একটা ম্যানেজার ছিল, ম্যানেজারটার নাম ছিল হলো ছোট ভাই। তো ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কারণ আমি আগেও যাইতাম, আমি প্রত্যেক মাসে দুইবার করে করে যাইতাম, এরকম রেকর্ড ছিল, তিনবারও যাইতাম। তো ওর সাথে ই করার পরে ওকে ঢুকা দেই, আমি আর মুন্না বাইরে বসে থাকি। তো ঢুকা দেই মানে বেশি না, 10 মিনিট পরেও বের হয়ে আসে, মানে মন টন খারাপ। পরে ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, পরে বললো যে মেয়েটা ভালো না, মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করছে। পরে ও রাগ হয়ে বাইরে বের হয়েছে, আমাকে বলছে যে না মেয়েটা কোন কিরকম মেয়ে দিলে যে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো। পরে আমি ছোট ভাইকে বললাম যে তোমার খবর আছে, তোমার টাকা দেবো না, তোমার এতদিন ধরে সিনিয়র, আমার একটা নতুন ফ্রেন্ড আছে, আমি বলছিলাম ও যে ও যেন ওর সাথে যেন ভালো ব্যবহার করে, তাও তুমি এরকম করলা। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে আমার ফ্রেন্ডের খুব রাগ, মানে আমাকেও বকাঝকা করতেছে যে তোমাকে বিশ্বাস করে তুমি তোমার এখানে আসলাম, তুমি এরকম কাজ করলা। পরে গিয়া আবার মেয়েটাকে বুঝায় তারপরে ই করছে। তারপরে ওখান থেকে চলে আসি, আসার পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বাড়িতে চলে আসি। ও সরি, একটা কথা বলতে ভুলে গেছি, এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে, মানে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে মুন্নার একটা ফ্রেন্ড ছিল, মেয়ে, নাম ছিল মুক্তা। ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, যে কোনো বিষয়ে কথাবার্তা বলতো। পরে ও আর ছবি দেখাইলো আমারে, পরে বললো যে দেখতো মেয়েটাকে কেমন লাগে। পরে বললাম তো মেয়েটা তো ভালোই। পরে বললাম যে কি হয় ফ্রেন্ড, পরে বললাম যে ওর সাথে রিলেশন করা দেয়, মানে ও মেয়েটা সহজে রাজি হয় না, অনেক সুন্দর মেয়ে তো সহজে রাজি হয় না। পরে আগে বললো যে আমি আপনাকে আগে দেখবো, তারপরে যদি হয় তাহলে করবো, না হলে নাই। পরে ওকে বললাম আচ্ছা ঠিক আছে দেখা করবে, ঠিক আছে। পরে গিয়ে দেখা করলাম, মুন্নাকে সাথে নিয়ে দেখা করলাম। দেখা করার পরে আমি তো মেয়েরে দেখে পুরাই পাগল, মানে অসম্ভব সুন্দর চেহারা। ওর আমাকে পছন্দ হয়েছে কিনা জানি না, সেটা হয়তো পরে বলবে, কিন্তু আমার ওকে খুব পছন্দ হয়েছে। পরে বাড়িতে চলে আসলাম, বাসায় চলে আসলাম, আমি ওই মুন্নাদের বাসার থেকেই মানে এসএসসি পরীক্ষা দিচ্ছি, ওখানেই থাকছি, ওখানেই খাওয়া দাওয়া করছি মুন্নাদের বাসায়। খুব আমার ভালো ফ্রেন্ড ছিল আর কি। তো এইভাবে রিলেশন, মানে রিলেশন বলতে কি, ও আমাকে বলছে যে আমি একজনকে খুব ভালোবাসি, কেউ আমাকে বলে গেছে অন্যজনকে বিয়ে করছে, আমি ওকেই মন থেকে ভালোবাসছিলাম, ওর জায়গায় আমি কাউকে দিতে পারবো না, এই কথাটা বলে আমাকে, বলে যে আমি ফ্রেন্ড হিসেবে থাকবো। পরে আমি, আমার তো এরকম ই ছিল না, আমার ইচ্ছা ছিল যে আমি যেভাবে ওর সাথে রিলেশন করবো। এইভাবে করতে করতে ও পরে বললো যে ও কোনো মতে রাজি হয় না। পরে আমি এক কাজ করি, মানে হাত কাটি, এই যে এখনো আমার দাগ আছে হাতে, অনেক রক্ত বের হয়। তারপরে ওকে ফোন দিয়ে বলি যে, এটা আমি বলি না, মুন্না বলে যে ও তো বিলেট দিয়ে অনেক পোজ দিছে হাতে, তো তুই কি সত্যি করে বল যে তুই ওকে ভালোবাসিস কিনা। পরে ও বলে যে এইসব কি, এসব তো আমার পছন্দ না, ভালোবাসবে ঠিক আছে কিন্তু এসব নিজের ক্ষতি করবে, এগুলো তো পছন্দ না। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে পছন্দ না, তাহলে আমি তো ভালোবাসি কিন্তু ও তো কিছু বলে না। পরে অনেক দিন যাওয়ার পরে ও আমাকে বললো যে ঠিক আছে ভালোবাসি। বলার পরে আমি তো খুব খুশি, ফোনে অনেকক্ষণ মানে সারা রাত ফোনে কথা বলতাম। এভাবে করতে করতে সম্পর্কটা মোটামুটি ভালো, বেড়াইতে যাই, এখানে যাই, ওখানে যাই। তারপরে ও আমাকে একদিন বলে যে তুমি এখন কোথায়। পরে আমি তখন ক্রিকেট খেলতেছি আমাদের এখানে। পরে ও বললো যে তুমি আমাদের বাড়িতে আসো, আমার বান্ধবীর মানে আমার ফ্রেন্ডের মানে ই তো বার্থডে, তো তাই আমাকে ই দিয়ে দাও, মেহেদি দিয়ে দিতে হবে। আমি মোটামুটি আমার চাচাতো বোন আছে, ওদের মেহেদি দিয়ে দিতাম, বলতাম, বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তো মেহেদি দিতে পারি, তে আসবো। পরে বললো যে সন্ধ্যায়, বললাম যে আচ্ছা ঠিক আছে। খেলাধুলা শেষ করে সন্ধ্যার সময় বাসায় যাব ফ্রেশ ট্রেশ হয়ে, পরে ওদের বাসায় যাই। যাওয়ার পরে দেখি অনেক লোকজন ওর ফ্রেন্ডরা আছে সবাই, তো ওকে ওদের মানে চোখের উপরে বসে ওকে মেহেদি দিয়ে দিই। তারপরে আমি ওকে বলি, দেখো আমাদের সম্পর্কটা এরকমভাবে হয়েছে, তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি কি আমার দিবা? পরে ও বলছে যে যদি দেওয়ার মতো হয় তাহলে দেবো। পরে আমি বললাম যে দেখো আমি তো তোমাকে বিয়ে করবোই, জাস্ট তুমি আমাকে এই কাজটা করতে দিবে, মানে অ্যাফেয়ারটা এই কথাটা বলি। পরে ও প্রথমে রাজি হয় না, বলে যে যদি তুমি আমারে মানে ফাঁকি দিয়ে যদি চলে যাও। পরে আমি ওকে অনেক কসম টসম কাটি, অনেক ক্রিয়াটিরা করি ওর সাথে, মানে সেদিন রাতে ও আমাকে আসতে বলে, আমাদের বাসায় আসতে বলে। তারপর ওর সাথে আমি রাতে অ্যাফেয়ার করি। তারপরে আমি মানে রাত তখন 3টা বাজে, তখন ওর বাসা থেকে চলে আসি, আমার বাসায় এসে ঘুমিয়ে পড়ি। পরে এই এই ব্যাপারটা মুনার আব্বা বলছিল যে নাইম অত রাতে কোথায় গেছিল, আমার সকালে আমারে বলে আর কি। পরে বলছিলাম আঙ্কেল আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, আমার খুব ভালো বন্ধু, তো একটা বই নেওয়ার জন্য গেছিলাম, যে ও আসতে দিল না এই কারণে আসতে একটু দেরি হয়েছিল, এই কথা বলে কাটা দিতাম। কিন্তু ওই মুনার আব্বু মানে আমার আমার পিছনে লেগে থাকতো সবসময়, যে আমি কি করি, কোথায় যাই, কি করি না করি। একটা কথা কি মানে মুন্নার যে কোনো কাজের জন্য আমার কাছে শুনতো, যে ও কি করে, পড়াশোনা কিভাবে করে না করে, পড়াশোনা করে নাকি শুধু ঘোরাফেরা করে, এরকম কথা বলতো। তো মুন্না তখন কি করত, ও একটা বিবাহিত মেয়ে ছিল, মানে ওদের বাসায় ভাড়া থাকতো, ওরা এখনকার স্থানীয়, ওদের বাসায় ভাড়া থাকতো, ওই মেয়েটার সাথে ও রিলেশন করে, বিবাহিত কিন্তু একটা মেয়েও আছে, ছোট্ট একটা মেয়ে আছে, তো ওর সাথে সম্পর্ক করে, তো ওখানে মাঝে মধ্যে বেড়াতে যায়, আমারও নিয়ে যায়। ওরা ছিল খুব গরিব, একদম গরিব, মেয়েটা মোটামুটি সুন্দরী ছিল।
আপনি এত অল্প বয়সে যে এতগুলো এরকম অনৈতিক সম্পর্কের মধ্যে জড়াচ্ছেন, আপনি কি এটার খারাপ রেজাল্ট কি হতে পারে এগুলো কি জানতেন বা কারো কাছ থেকে কখনো শুনেছেন?
না, এগুলো আমি সম্পর্কে জানতাম না। আমার
ভালো লাগছে করছেন এটা, সেটা তো আপনি যেটা করছেন সেটা ভালো লাগার মতোই বিষয়, কিন্তু নৈতিকভাবে তো এটা অন্যায় কাজ, এ কাজটা করা উচিত না, এটা ভালো কাজ না, এরকম শিক্ষা কি কারো কাছ থেকে পেয়েছিলেন কখনো?
এরকম আমার ভাই বলতো, কারণ আমার ভাইয়ের সাথে খুব ফ্রিলি ছিলাম, তো পরে ভাই বলতো যে মানে আমি আমার ফোনে অনেক মেয়ের নাম্বার সেভ করা থাকতো, বলতো যে এত কার মেয়ে, কোন মেয়ের নাম্বার, পরে এইসব কথা বলতো, যে কোরআনে কিন্তু আছে যে এরকম খারাপ মেয়েদের সাথে, এরকম অনেক মেয়েদের সাথে এরকম খারাপ অসামাজিক কার্যকলাপ করলে কিন্তু নিজেরই পরে ফলভোগ করতে হবে, পরে ভবিষ্যৎ জীবনে যে বউটা হবে সেও কিন্তু ওই রকমই হবে, যে এরকম কথা বলতো। এইভাবে করার পরে মুন্না ওই মেয়েটার সাথে রিলেশন খুললো, ও ওই মেয়েটার সাথে মানে অসামাজিক করে ওই কাজটা। তারপরে এইভাবে করতে করতে ওই ঢাকায় প্রথম যে মেয়েটার সাথে রিলেশন হয় আমার, ওই সুমাইয়া নাম যে ছিল, ওর কথাটা মানে ওর পর্যায়টা আসুক, তখন ওর সাথে রিলেশন তো মোটামুটি ব্রেকআপ হয় না, ও আমার সাথে কথা বলা বাদ দিয়ে দেয়। তারপরে হঠাৎ একদিন আমার একটা ফ্রেন্ড, নাম ছিল আরিফ, তো আমাকে ফোন দিয়ে বলে যে নাইম শুনছিস ওই সুমাইয়া কিন্তু ফাঁসি নিছে, সুসাইড করছে, এই কথা বলে।
তো তারপর আপনি জিজ্ঞেস করতে চাইলেন না কেন এটা করলো?
জি জি, আমি বলছিলাম যে ও কিসের কারণে সুসাইড করলো। পরে ও বললো যে আসলে হয়েছে কি, ও খুব জেদি ছিল, পরে শুনলাম যে ওর আব্বা আম্মুর সাথে কীরকম একটা পারিবারিক বিষয়ে একটা ঝগড়া হয়েছিল, এই কারণে কাউকে কিছু না জানায় রুমের ভিতরে যায় গলায় দড়ি দিছে। পরে এই কথাটা আমার এই সম্পর্কের কথাটা আমার বাসার সবাই জানতো, তখন ঢাকায় সবাই ছিলাম, সবাই জানতো। পরে ভাইরে বলি যে ভাই এই কথা সময় একটা এরকম ফাঁসি নিছে, তো ওর লাশটাকে দেখতে যাব। পরে ও বললো না যাওয়ার দরকার নাই, কারণ যেহেতু তুই ওর সাথে রিলেশন করছিলি, হয়তো মানে পুলিশের আইন লোকের হয়তো কোনো একটা সমস্যা হবে, যাওয়ার দরকার নেই, তাই আমি ওখানে যাই না। ও মারা যাওয়ার পরে আমার অনেক কষ্ট লাগছিল, কারণ ঢাকায় এসে আমি প্রথম ওর সাথে রিলেশন করি, খুব খারাপ লাগছিল ওর কারণেই, বিশেষ করে ওর কারণেই আমি আরও বিড়ি সিগারেট খাইতাম, বন্ধু বান্ধবের সাথে বাজে সময় কাটাইতাম, গাঁজা খাইতাম, মদ খাইতাম, এসব মানে সব খারাপ কাজে লিপ্ত হইতাম আর কি, মনের দুঃখে যে আমার গার্লফ্রেন্ড এইভাবে আমাকে ছেড়ে চলে গেল এই কারণে। দেখ এইভাবে যাইতে যাইতে আমি ধীরে ধীরে খারাপের দিকে আরও অগ্রসর হতে থাকি, যত প্রকার খারাপ কাজ আছে এইভাবে করতে থাকি। তখন আমার মানে অপরাধ বোধটা নিজের মধ্যে ছিল না, বিবেক আসলে কি জিনিস সেটা আমি জানতাম না, যে আসলে এইসব অপরাধ করলে কি হবে না হবে এগুলো আমি জানতাম না, শুধু খারাপ কাজে লিপ্ত হতাম। তারপরে আর একটা কথা বলি, ঢাকায় ফার্স্টে যখন আমরা আসি, আসার পরে যে ভাইটার মানে যে বলছিলাম কথা, যে ওই ভাইটা মানে ভাইয়ের বাসায় থাকি আর কি, ওই ভাইয়ের একটা মেয়ে ছিল, মানে এমনি রক্তের সম্পর্ক না, এক ধরনের বাগ্নি ছিল আর কি, দুঃসম্পর্কের। আমি যখন পড়াশোনা, তখন ক্লাস টেনে যখন ওখানে পড়াশোনা করতাম, তখন ওই সুমাইয়ার আগের আর কি, তখন ও আমার সাথে কথা বলতো, বিভিন্নভাবেই করতো। ও তখন ক্লাস সেভেনে পড়তো, তখন আমাকে, আমি কিন্তু ওর মামা হই, এই বিষয়টা আর মাথায় ছিল না, ও আমাকে বলতো যে মামা আপনি প্রেম করেন না, এরকম বিভিন্ন কথা বলতো। পরে আমি বলি যে দেখো, ওর নাম ছিল সাথী, পরে বলি দেখো আমি কিন্তু তোমার মামা হয়, তুমি যে সব যে কোনো কথা বলবে একটু সাবধান হয়ে বলো, সম্পর্কের দিকে একটু ই করে বলো। পরে বলছে আচ্ছা কোনো সমস্যা নেই। তারপরে ও আমাকে বিভিন্ন কথা বলতো, যে আমি একজনকে এরকম ভালোবাসতাম, তো ও আমাকে ছেড়ে গেছে, এখন আরেকজনকে খুব পছন্দ হয়েছে কিন্তু বলতে পারতেছি না, এরকম এরকমভাবে আমাকে ই করে বলতো, উস্কা উস্কা বলতো, যে আমার কাছেই দাঁড়ায় আছে অথচ আমার মনের কথা বুঝতে পারে না, এরকম এরকম বলতো। তো আমার সাথে প্রায় মানে দাঁড়াতে সামনাসামনি একদম গা ঘেসাঘেসি করে এসে দাঁড়া থাকতো, কথা বলতো। তা আসলে এই জিনিসটা আমি মানে ওই ওই সময় আমার মামা ভাগ্নির পরিচয়টা মানে আমার মন থেকে ই হয়ে যায়, যে ও যখন চাইতেছে সম্পর্ক করার জন্য, আমি তো সব কিছুই বুঝতেছি যে আমার সাথে সম্পর্ক করার জন্য ই করে, পরে আমাকে বলে যে না আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এরকম কথাটা বলে।
এটা আপনার কত নম্বর সম্পর্ক ছিল তখন?
এটা ঢাকা যা,
এই যে যখন আপনাকে এই ভদ্র মেয়েটার নাম কি?
মেয়েটার নাম ছিল সাথী।
সাথীর আগ পর্যন্ত আপনার রিলেশনশিপ কয়টা হলো?
আগে ছিল দুইটা, সাথীর দিয়ে তিনটা।
তিনটা, এবং এছাড়া অসংখ্য মেয়ের সঙ্গে আপনি অনেকদিন ধরে মিশে
আছেন। জি জি জি।
বয়স কত তখন আপনার?
বয়স তখন 14 বছর।
14 বছর, 14 বছরে অসংখ্য মেয়ের সঙ্গে আপনি মিশে
আছেন। জি জি।
আমি একটা জিনিস বুঝতে পারি না, এই বিষয়টা আমাদের সমাজে এতটা ভাইরাল কিভাবে হচ্ছে, মানে আমরা কি প্রপার এডুকেশন আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারতেছি না, নাকি আমাদের এই যে এক ধরনের এটা সোশ্যাল ট্যাবু, মানে সামাজিকভাবে এইগুলো বিষয় নিয়ে কথা বলাটা আমরা এক ধরনের অন্যায় মনে করি যে কোনো জায়গাতেই, সেই ব্যাপারটা ওদেরকে মানে প্রপার এডুকেশন দিচ্ছেন আসলে বিষয়টা কি? কারণ দেখুন, ওর যে সামাজিক ব্যাকগ্রাউন্ড, সেই জায়গা থেকে আসলে এই ধরনের রিলেশনশিপে যাওয়াটা কিন্তু কঠিন, কারণ ওর যে ইকোনমিক স্ট্যাটাস সেই জায়গাটা থেকে আসলে খুব বেশি ইজি না। আপনি আপনার বাবা কি করতেন?
জি, আমার বাবা লুঙ্গির ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন।
চিন্তা করে দেখুন, ওর বাবা একজন ব্যবসায়ী এবং খুব বড় মাপের ব্যবসায়ী না, এরকম একটা ফ্যামিলিতে সে বড় হয়ে যেখানে নীতি নৈতিকতাই মূল জায়গায় হওয়ার কথা, কারণ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি কিংবা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের এথিক্যাল জায়গাটাই সবচেয়ে স্ট্রং থাকে, এবং এটাই তাদের সম্পদ, মানবিক সম্পদ বলি বা চারিত্রিক সম্পদ বলি বা অর্থনৈতিক সম্পদ বলি, যেটা সারা জীবন তারা ক্যারি করে। এইরকম একটা জায়গা থেকেও আমরা এরকম ছেলে মেয়েদেরকে বড় হতে দেখছি, যেখানে 14 বছর বয়সে তার অসংখ্য মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং একের পর এক সে রিলেশনশিপে যাওয়াচ্ছে। এগুলো কি ফ্যামিলি মেম্বাররা কেউ বুঝতো না আপনার?
জি, কিছুটা বুঝতো, আবার কিছুটা বুঝতো না। মা জিনিসটা একটু বুঝতো,
মা কিছু বলতো না আপনাকে?
বলতো।
আমি বড় ভাই ছিল আপনার?
জি, বড় ভাই ছিল।
বড় ভাই বুঝতো?
বড় ভাইও মোটামুটি কিছু
বুঝতো। বলতো না আপনাকে?
বলতো, তা আমি ওদের কথা খুব একটা কেয়ার করতাম না।
মানে বড় ভাই সেরকম কর্তৃত্ব ছিল না আপনার উপর? তাহলে
ছিল, আমাকে অনেক শাসন করতো,
গায়ে হাত তুলতো।
গায়ে হাত তোলা বলতে কি, আমার ভাইয়ের ছিল অনেক মানে মায়া ছিল আমার প্রতি,
যে সামহাও আপনাকে কন্ট্রোল করতে পারে নাই, কারণ আপনি তো 14 বছর বয়সে পয়সা পাওয়ার কথা না, এই পয়সাগুলো আপনি সামহাও ম্যানেজ করতেন।
জি জি।
ওকে, হ্যাঁ বলেন। তারপর সাথীর বিষয়ে কথা বলছিলেন।
জি, সাথী তারপরে ওইভাবে আমাকে রিলেশনের ব্যাপারটা বলে, আমিও তখন ওকে বলে দিই। তারপরে সেদিন রাতেই আমি ওকে বলি যে তুমি আমাকে একটা কিস করো, তো তখন বলে যে না আজকে না, অন্যদিন। পরে আমি রাগ করে ওদের বাসার থেকে চলে আসি, তখন অন্য একটা বাসা নিছি, তখন তো ওখানে সকালে মানে রাতে যা শুয়ে পড়ি, সকালে ওখানে থাকি, সকালে বসে আছি রুমের ভিতরে, তখন দেখি সাথে আমাদের বাসায় এসে, আসার পরে রুমে ঢুকছে, আমার রুমে তখন কেউ ছিল না, আমি এমনি বসে ফোন টিপতেছিলাম, তখন এসে ও বলে যে রাতে কিস করতে চাইলে না, এখন কিস করো। পরে তখন আমি ওকে একটা কিস করি। মিন টাইম তখন এক সেকেন্ড যদি একটু মানে লেট হয়, তাই আমার আব্বু তখন ওই জিনিসটা দেখে ফেলে, কিন্তু সেই সময় আমরা মানে দুজন আলাদা হয়ে যায়, সরে পড়ি।
ওকে,
তখন ই করার পরে মানে তারপরে বাসায় চলে আসে, আসার পরে ওর সাথে মোটামুটি ওদের বাসায় সবসময় থাকতাম, যখন দেখা হতো তখনই কিস করতাম, কিন্তু ওই খারাপ অনৈতিক সম্পর্কে তখন এখন জড়াই নেই। ওকে একদিন বললাম যে তোমার সাথে আমি এটা করবো, পরে বললো যে ঠিক আছে। ও একদিন সময় দিল যে 14 ফেব্রুয়ারি, বললাম আচ্ছা ঠিক আছে। 14 ফেব্রুয়ারি রাতে তো ওর আব্বা আমার ভাই, ওর একটা বড় ভাই ছিল আর ছোট দুটো ভাই ছিল, ওর আর আব্বা আমার ছিল, সবাই ও আসলে বাসায় একা থাকতো সব সময়, আর ওর সবাই গার্মেন্টসে চাকরি করতো। সেই সেই জিনিসটা আমার আমার ছিল প্লাস পয়েন্ট, আমি যখনই যেতাম ফ্রি পাইতাম, একা একা পাইতাম, সবসময় ওর সাথেই করতাম। পরে একদিন ওই 14 ফেব্রুয়ারি রাতে ওদের বাসায় ছিলাম, আমার আব্বা আম্মু সবাই ছিল, ওরা সবাই ছিল। পরে ওরা বলে যে আমার আব্বা আম্মু বলে যে একটু বাজারে যাবো, বাজারে যাওয়া অনেক জিনিসপত্র কেনা লাগবে, তো সাথে তুই রুমের ভিতরে পড়, নাম বাইরে থেকে দরজা লাগাই দে, বাইরে থেকে তালা দিয়ে দিই, বাড়ি থেকে তালা দিয়ে দে, ওরা ওর আব্বা আম্মু সবাই বাজারে চলে যায়। তো ওই মুহূর্তে আমি বাড়িতে চলে আসি, বাড়িতে চলে এসে আব্বা আম্মু সবাই চলে আসে, এসে খাওয়া দাওয়া করি, এছাড়াও তো একটু একটু পরেই এছাড়া আজানের নামাজ টামাজ পরে একটু পর পরেই খাওয়া দাওয়া করে আমি আর বাড়িতে মানে এক সেকেন্ডও দেরি করিনি, সাথে সাথে আমি ওদের বাসায় চলে আসি। আসার পরে তো বাইরে থেকে তালা দেওয়া ছিল, পরে ওকে বললাম যে তোমার সাথে যে চাবি আছে চাবিটা দাও, আমি এইটা খুলি, দরজাটা খুলি, তালাটা খুলি। পরে ওর কাছে চাবিটা নিয়ে তালাটা খুলে ভিতরে ঢুকে পড়ি, ঢুকে আবার তালা দিয়ে দিই ভিতর থেকে। সে ওর সাথে ওই সামাজিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় আর কি। ওর আব্বু আসে, ওর আব্বু এসে দরজা নক করে, পরে আমি তখন কী করবো বুঝতে পারি না, তখন আমি মানে চোখের নিচে মানে লুকিয়ে থাকি আর কি। থাকার পরে পরে আর আব্বু এসে বলে যে কী পড়তেছিস নাকি, পরে বলে যে হ্যাঁ পড়তেছি। আমার তো ভয়ে একদম মানে গলা টলা শুকিয়ে গেছে যে এখন কী কাজ করি, হঠাৎ যদি মানে চোখের নিচে যে একটু দেখে উঁকি মেরে দেখে তাহলে তো শেষ। ওরা আব্বার কিছু বলে না, ওর যে ছোটো ভাই ছিল হাফিজ মাদ্রাসায় পড়াশোনা করতো, তো ওখানে কী করে ওর আব্বু তখন মানে ওর জন্য ভাত নিয়ে যায়, ইশারার নামাজ পর পরেই ওর জন্য মানে ওখানে ভাত নিয়ে যায় খাওয়া দাওয়া, মানে রাত 10টার দিকে আসে, 10টার দিকে আসে, তারপরে চলে যায়। চলে যাওয়ার পরে রুমে বাইরে থেকে আবার তালা লাগা দেয়, আমি ভিতরে থাকা অবস্থায় আবার অনেকবার ওর সাথেই হয় গল্প টল্প করি, টিভি দেখি, বিভিন্ন এটি করে তারপরে চলে আসি ওখান থেকে। এইভাবে ওর সাথে প্রায় 2-3 মাসের মতো ওর সাথে আমার সম্পর্ক ছিল। তারপরে ও কী কাজ করতো, ও আমার ফোন নিয়ে বিভিন্ন রং নাম্বারে কথা বলতো, আমার সাথে সম্পর্ক করতো, বিভিন্ন ছেলের সাথে রং নাম্বারে কথা বলতো, কথা বলতো। তারপরে ওর একটা ফুফাতো ভাই ছিল, একদিন ওদের বাড়িতে আসে, আসার পরে
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. বিরতির পর আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়ি আমাদের গেস্ট যিনি রয়েছেন তার কাছে ফিরছি। নাইম,
আসার পরে মানে সবাই জানতো যে ফুফাতো ভাই ফুফাতো খালাতো বোন, কি সম্পর্ক, ভালো সম্পর্ক কি আর করবে, জিনিসটা সবাই এত কেয়ার করে না। একদিন ওই সাথী রুমে শুয়েছিল, পরে ওর ফুফাতো ভাই ও আসে, মানে ওর সাথে খারাপ ই করে আর কি। করার পরে অনেকদিন মানে বুঝতে পারে না এই জিনিসটা আর কি, অনেকদিন পরে সাথে তখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার পরে তারপরে ওর বাবা মা যখন টের পায়, পরে ওর সব কিছু ওর বাবা মাকে বলে যে এই কারণে এটা হয়েছে, তখন জিনিসটা ওরা মানে বড় বড় পর্যায়ে চলে যায় যে এখন কী করবে। পরে ওই সাথে ওর আব্বা মুখ সব কিছু বলার পরে ওরা সব মানে ছেলেটাকে ই করে আর কি, যে যাওয়ার হয়ে গেছে এখন আমার মেয়েকে বিয়ে করো। পরে ওই ছেলে আর ওই মেয়েকে বিয়ে করে না, মানে অনেক টাকা দেওয়ার কথা বলে যে 5 লাখ টাকা দেবো তারপর আমার মেয়েটাকে নেওয়া, কারণ এত বড় একটা সর্বনাশ করছে, এখন লোক লোক সমাজে মুখ দেখাবো কি করে, আমাদের একটা মান সম্মান আছে না। ও তারপরে ও নিষেধ করে, বলে না পরে ওদের ডিভোর্স ডিভোর্স হবে, ডিভোর্স পেপার মানে বিয়ে হয় কিন্তু ও মানে থাকে না সাথীর কাছে, রাতে মানে থাকতো না, হওয়ার পরে মানে দুই দিনই তারপর পরে আবার ডিভোর্স দিয়ে দেয়, তারপরে চলে আসে। ওই বাচ্চাটা যে ছিল ওই বাচ্চাটা পরে হাসপাতালে যা নষ্ট করে ফালাই দেয়। তারপরে ও বিভিন্ন ছেলের সাথে এইভাবে কথা বলতো, ওর সাথেও কথা বলতো, তারপরেও মানে যে ও যে বিয়ে করে না ফুফুতো ভাই, তারপরে ওর সাথে কথা বলতো কথা বলতো, আর ও বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। একদিন ওর আব্বু পকেট থেকে ও টাকা চুরি করছে, 500 টাকা নিছে, মানে ওর আব্বু ব্যবসা করতো, ওই মানে পাড়া মহল্লায় দুধ বিক্রি করতো, এই ব্যবসা করতো, মানে দুধ আনার সকালে দুধ আনতে যাবে সেই টাকা থুয়ে দিছে, 5000 টাকা থুয়ে দিছে, ওইখান থেকে 1000 টাকা নিছে, ও 1000 টাকা নিছে, হ্যাঁ 1000 টাকা নিছে, আর ছিল 4000 টাকা। পরে ওর আব্বু বলছে যে এখান থেকে টাকা নিছিস কে, পরে ও না স্বীকার করে, ও ওই টাকা দিত আমারে, টাকা নিয়ে আমি বিভিন্ন বাজে পথে খরচ করতাম। একবারও সাথে ওই মানে ওর আব্বু পকেট থেকে আবার একদিন টাকা চুরি করে 1000 টাকা, পরে ওর আব্বু বলে যে এই টাকা নিছিস কেন, ওরে ওরে খুব মারে, মারার পরে ও স্কুলে যায়, কিন্তু সেদিন মানে কাপড় চোপড় গোছায়া একটা ছেলের সাথে পলাই যাবে, এই কারণে বাড়ি থেকে বের হয় মানে সন্ধ্যা হয়ে যায়, তারপর বাড়িতে আসে না, অনেক খোঁজাখুঁজি হয় তারপর বাড়িতে আসে না। রাতেবেলা আমরা আব্বু আম্মু সবাই খোঁজাখুঁজি করি, করার পরে দেখি যে ও বাড়িতে এক সাইডে বসে আছে, ব্যাগে মানে কাপড় চোপড় যে ব্যাগটা নিচে ওখানেই বসে আছে। পরে সবাই আনার পরে অনেক বুঝান টুজান, আমার বড় ভাই ওর নাম ছিল সবুজ, ওকেও খুব মারধর করে, মারধর করার পরে রাতটা তারপরে আমরা বাসায় চলে যাই সবাই। তারপরে সকালে সবাই যার যার মতো অফিসে যায় কাজে যায়, ও তখন ওই সুযোগে গলায় দড়ি দিতে যায়। তো ওই সময় ওর আব্বু দেখে বলে, পরে ও আর মানে সুসাইড করা হয় না, মানে ওই সময় বেঁচে যায়। তো এইভাবে করতে করতে কিছুদিন পরে মানে ওই মেয়েটা এখন অন্যরকম অবস্থা হয়ে গেছে, তখন ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, ওই জায়গায় একটা ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। তো যাই হোক, ওর স্টোরি এখানে এসেছে। তারপরে ওর সাথে তারপরে বিয়ের পরে আমার সাথে আমার সামাজিক অসামাজিক কার্যকলাপ হয়েছে অনেকবার, বিয়ের পরেও হয়েছে। তারপরে এইভাবে করতে করতে ওখান থেকে SSC পরীক্ষা দিয়ে চলে আসি, আসার পরে যে মুক্তা কথা বললাম ওই মেয়েটা, ওর সাথে আমার কন্টিনিউ রিলেশন কন্টিনিউ চলতেছিল, বিভিন্ন মানে প্রত্যেকদিন রাতে কথা বলতাম, সব কিছু বলতাম, যে খাওয়া দাওয়া করছো নাকি হ্যান ত্যান সব কিছু বলতাম। তারপরে ওইখানে আবার SSC পরীক্ষা দেওয়ার পরে অনেক লম্বা একটা ছুটি থাকে, ওই সময় বাড়ির থেকে কাজ করতাম, এই পেইন্টিংয়ের কাজ মানে রং মিস্ত্রি আর কি। তো আমাদের ওইখানে একটা নতুন একটা ব্রিজ উদ্বোধন করা, মানে ব্রিজের কাজ, আমাদের একটা কন্ট্রাক্টর আছে তিনি একটা ব্রিজের কাজ নেয়, ব্রিজের কাজ নেওয়ার পরে ওখানে কাজ কাজ করি আর কি, মানে উপরে যে মানে বাল্বগুলো লাগে পিলার আছে না, ওই পিলারে রং করা। তো ওখানে কাজ নেওয়ার পরে কাজ করতে যাই দৈনিক কাজ করি। তো ওখান থেকে 3টা মেয়ে ওখানে ই করে প্রত্যেক দিন মানে প্রাইভেট পড়তে যায়। পরে আমার একটা ফ্রেন্ড যে কাজ করতো আমার সাথে, আমার ভাইকে বলি যে ভাই ওই মেয়েটাকে একটু খুব পছন্দ হয়, তো ওর নাম্বারটা কীভাবে নেবো, পরে কয় একদিন কথা বলে দেখিস নাম্বার দিয়ে দিবি। পরে ওই মেয়েটা একদিন যাইতেছে, 3 জন বান্ধবী যাইতেছে, তারপরে ওদের বলি যে দাঁড়াও একটা, ওদের একটা বান্ধবীকেই বলি যে তোমার নাম কি, পরে ওর নামটাম বলে, পরে বললাম যে তোমরা তো অনেকদিন ধরে এখান থেকে যাও, তোমাকে তো খুব পছন্দ হয়েছে, তো তোমার মোবাইল নাম্বারটা দাও। পরে ও বলে যে আপনি আমার ফোন নাম্বার দিয়ে কী করবেন, পরে বললাম যে তোমাকে খুব পছন্দ হয়েছে তোমার সাথে কথা বলবো এই কারণে। পরে ও বললো যে আমার কোনো পার্সোনাল ফোন নাই, আপনার নাম্বারটা দেন, আমি বান্ধবীর ফোন দিয়ে ফোন দেবো না। পরে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, সেদিন বিকালে ও আমাকে ফোন দেয়। দেওয়ার পরে এই এইভাবে আমাদের রিলেশনটা মোটামুটি ভালো হয়ে গেছিলো। ওই মুহূর্তে একদিন পয়লা বৈশাখে ওকে নিয়ে অনেক ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই, ফলের ছবি দেখি। তারপর আমাকে একদিন হঠাৎ করে বলে যে আমার বাড়ির থেকে বিয়ে দেওয়ার জন্য মানে ছেলে দেখতেছে, অমুক একদিন মানে সোমবারে একদিন ডেট দেয় যে অমুক দিন আমাকে দেখতে এসছে, দেখতে এসে বিয়ে পরে রাখবে, পার পরে নিয়ে যাবে। পরে আমাকে এই কথাটা বলে, পরে আমাকে বললো যে আমি বাড়ি থেকে পালাবো, তুমি আমার সাথে যাবে। পরে ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু একটা শর্ত আছে, টাকা পয়সা কীরকম নেবে। পরে ও বলে যে যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, তারপরেও তুমি আমাকে বাড়ির থেকে নিয়ে যাবে, তখন এই কথাটা বলে। পরে ও বললো যে আমার যে দেখতে আসো তুমি যে আংটি চুরি গহনা সব যেগুলো আছে বাড়ির থেকে টাকা, ও সব ম্যানেজ করছে, আগেই সব কিছু ম্যানেজ করে ও জমা রাখছে 20,000 টাকা, 20,000 টাকা জমা রেখেছে, তখন ও বলে যে অমুক দিন তুমি আসো এখানে, আমি তোকে নিয়ে যাবো, নিয়ে পালাবো। পরে আমার আবার একটা আমার ফ্রেন্ড রয়েছে মুন্নাকে ই করে একটা রুম ম্যানেজ করে রাখছিলাম, পরে ওকে নিয়ে চলে যাই ওখানে ঢাকায়। চলে যাওয়ার পরে আমাদের মানে কাজের অফিসে যা কোনো বিয়ে হয় না, মুখে মুখেই এমনি সম্পর্ক আর কি, যা ওই বাসায় থাকা শুরু করি ওর সাথে। আমার অনেকদিন মানে এক সপ্তাহ ছিলাম, ওর সাথে সব কিছু হয়। হওয়ার পরে ওকে একদিন বলি যে তুমি থাকো, তুমি যে টাকা পয়সা নিয়েছো টাকা পয়সাটা আমার কাছে দাও, আমি ওই বাজারে যাই জিনিসপত্র কিনে আনি। কথাটা বলে তখন মানে 5,000 টাকা খরচ হয়ে গেছিলো, আর ছিল 15,000 টাকা। 15,000 টাকা নিয়ে ওর কাছে যে ফোন ছিল সব কিছু নিয়ে আমি একদম বাড়িতে চলে আসি। সব কিছু ওকে না জানায় আমি ওকে ফাঁকি দিয়ে বাড়িতে চলে আসি। আসার পরে এইভাবে শেষ সম্পর্কটা। তারপরে আমার পাড়ার এক বড় ভাই ছিল, তো ওকে বলতাম যে কোনো একটা মেয়ের নাম্বার দেন। পরে ও বলে যে ঠিক আছে একটা মেয়ের নাম্বার আছে, তো দেখ কথা বলতে পারিস কিনা। পরে ও বলে নাম্বার দেয়, তারপরে ওই মেয়েটার সাথে কথা বলে দেখা করি, কথাবার্তা হয় ওর বাড়ির ওখানে যা দেখা করি। তো ওরও পছন্দ হয় আমারও পছন্দ হয়। এইভাবে করতে করতে ওই মেয়েটাকে একদিন বলি যে তোমাকে তোমার সাথে আমি এটা করবো। পরে ও মেয়েটা মানে একটু খারাপ টাইপের ছিল, থেকে অনেক মানে তাড়াতাড়ি রাজি হয়ে যায়।
আমি স্টোরিটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, বিকজ আমি এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে গল্পটার ডাইমেনশনটা কোন জায়গাটাতে। আপনি একের পর এক এই ধরনের সম্পর্কে জড়িয়ে গেছেন, আমি যদি একটু ছোট করে জানতে চাই, প্রথমে যেটা বলছিলেন আপনার বয়স কত ছিল, এখন বর্তমানে 17 বছর।
জি,
আপনি যে গল্পটা এখন এই মুহূর্তে বলছেন সেটা কতদিন আগের গল্প?
এই গল্পটা এই তো মার্চ মাসের দিকে,
মানে কিছুদিন আগের গল্প।
জি জি।
আপনি এরকম কতগুলো অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছেন যদি সংখ্যার দিক থেকে বলতে বলি আনুমানিক?
অনেক হবে তার মানে ধারণা নাই, তারপরেও মনে করেন যে 30-40টা এরকম
এই সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে।
জি জি।
আপনি এত অল্প বয়সে, আপনি পরিণত বয়সী হননি, 18 বছর যদি একটা পরিণত বয়স ধরে নেই সে বয়স আপনি জাননি, তার আগে আপনি এতগুলো অনৈতিক সম্পর্কে জড়ালেন। প্রপার এডুকেশন এই বিষয়ের উপরে, এটা কি আপনার আছে? আপনি কোথা থেকে জেনেছেন, কোথা থেকে পড়ার চেষ্টা করেছেন?
জি জি।
কোথা থেকে পড়েছেন, কোথা থেকে জেনেছেন যে আপনি যে কাজগুলো করছেন এটার একটা বয়স আছে নির্দিষ্ট সময় পর্যন্ত, কিংবা এটা অল্পবয়সী সম্পর্কে যাওয়া উচিত না, ধর্মীয়ভাবে উচিত না, সামাজিকভাবে উচিত না, এবং বৈজ্ঞানিকভাবেও যদি চিন্তা করি তাহলেও এটা উপযুক্ত বয়স না, কারণ এতে করে অনেক ধরনের পারভার্টনেস গ্রো করে, বিকৃত মানসিকতা গ্রো করে সেক্স সম্পর্কে, এবং একই সাথে এই জিনিসগুলো নিয়ে অনেক ধরনের বড় ধরনের একটা ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ঝামেলায় পড়ে একটা ছেলে।
জি জি, আমার এই সমস্যাটাই হয়েছে, পারিবারিক সমস্যাটাও হয়েছে।
কি সমস্যা হয়েছে আপনার?
পরিবার থেকে সবাই মানে আমারে আর দেখতে পারে না,
এগুলো সব জানাজানি হয়ে গেছে।
জি জি, সবাই জানতে পারছিল যে আমি এরকম খারাপ, অনেক মেয়ের সাথে কথা বলি, অনেক মেয়ের সাথে খারাপই করি। তারপরে এই জিনিসটাও জানতে পারছিল যে আমি অনেক ধরনের নেশা করি। এই জিনিসটা জানার পরে আমার বাড়ির থেকে মানে বের করে দিবে, ওরা বলছিল যে তোকে আর বাড়িতে রাখবো না, তুই যেখানে খুশি সেখানে চলে যা, এরকম বলছিল।
এখন কি অবস্থা শেষ মাস?
এখন এই তো মোটামুটি। তারপর আর একটা ঘটনা ই করছি যে ই করতাম মানে আমাদের ফ্রেন্ডলি অনেক 5-6 জন ফ্রেন্ড ছিল, মানে পাড়া প্রতিবেশী আর কি। ওরা কি করতো মানে একটা লোকে ই করে জিজ্ঞেস করে একটা মেয়েকে ভাড়া করতো আর কি।
আচ্ছা, আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, আপনি শুধু আমাকে একটু বলেন যে আপনার এখন বর্তমান কি অবস্থা? আপনি কেশবের মধ্যে এখনো আছেন নাকি বের হওয়ার চেষ্টা করেছেন নাকি লাস্ট মানে কি অবস্থায় আছেন এখন?
যে এখন মোটামুটি সব কাজ করা মানে বাদ দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে নামাজ কালাম পড়া ধরছি আর কি, ওসব খারাপ কাজ থেকে আর ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করতেছি।
নামাজ কালাম পড়ছেন?
জি জি।
ওকে, তো কি মনে করেন আপনার এই এই যে আজকে আপনার এই পরিণতিটা, এটা এটার জন্য দায়ী কে আসলে?
এটার জন্য আমি নিজেই দায়ী।
আপনি নিজেই দায়ী?
আমি নিজেই দায়ী, হ্যাঁ।
কেন গেলেন এই পথে?
আমি আসলে বলতে পারবো না, তারপরেও যতটুকু জানি বন্ধু বান্ধবের খারাপ পাল্লায় পড়ে, তারপরে যে প্রথম যে রিলেশনটা করছিলাম ওই মেয়ের কারণে আমি আরো বিভিন্ন খারাপ পথে।
একটা বিষয় না বললেই নয় প্রিয় শ্রোতা, ও যেটা বলছে যে আমি ওখান থেকে সরে এসেছি, বিশেষ করে এই যে যৌন বিকৃতি চাহিদা বা যেটাই বলি না কেন, এটা সম্পর্কে যদি কেউ বলে যে আমি এখান থেকে সরে এসেছি, সেটা বিশ্বাস করাটা খুব কঠিন হবে। এই কারণে আপনারা নিজেরাও যদি একটু স্টাডি করেন দেখবেন যে আমাদের ব্রেনের যেই অংশটুকু ড্রাগ নিয়ে কাজ করে, মানে ড্রাগ নিলে আমরা ব্রেনের যে অংশটুকু কাজ করে ড্রাগের জন্য, ঠিক একইভাবে এই সেক্সের ব্যাপারটাও ব্রেনের ঠিক সেই অংশটাই কাজ করে, মানে এটা এতটাই বেশি পাওয়ারফুল। পরিণত বয়সে গিয়ে যদি এই ধরনের সম্পর্কের মধ্যে না গিয়ে আমরা অপরিণত বয়সেই যদি এই বিষয়গুলো আমাদের জীবনে চলে আসে, তাহলে এটা এক ধরনের নেশার জন্ম দেয়, এবং এই নেশা থেকেই মানুষ যেটা হয় যে ড্রাগের ডোজ যেভাবে বাড়তে থাকে, সেই একইভাবে মানুষ এই জায়গাগুলোতে স্যাটিসফাইড হওয়ার জন্য বিভিন্ন ধরনের বিকৃত চিন্তা চেতনার মধ্যে একটা সময় ঢুকে যেতে থাকে এবং যেটার ফলশ্রুতিতে নানা রকমের ব্যভিচার সমাজে জন্ম নেয়। তো এটা কথা আমি এভাবেই বলতে চাচ্ছি যে দেখুন, আজকে যে ছেলেটি এখানে কনফিউজ করলো, ও সোসাইটির একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, তার জীবনে ঘটনা ঘটেছে। এবং এটা বলছি এই কারণে যে এই বয়সে এই ধরনের সম্পর্কে যাওয়ার জন্য এই লেভেলের মানুষের অর্থের প্রয়োজন হয়, সে ধরনের ফ্রেন্ড সার্কেলের প্রয়োজন হয়, ফ্যামিলি গাইডেন্স না থাকলে যেটা হয়, কিন্তু ওর ক্ষেত্রে সবই ছিল, তারপরে এটা হয়েছে। তার মানে এগুলো এখন কতটা ইজি হয়ে গেছে আমাদের সোসাইটিতে। তো সেই জায়গাটি থেকে প্যারেন্টাল গাইডেন্সের জায়গায় যেন আমরা সতর্ক থাকি, কারণ আবারও বলি, প্রতিটা মানুষই সম্ভাবনাময়। পরিবেশ এবং পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে একটা মানুষ দিয়েই পুরো পৃথিবী পরিবর্তন করা সম্ভব। আনফর্চুনেটলি আমরা আমাদের সেই জায়গাটুকু বুঝতে পারি না এবং যে কারণেই আমাদের বিপুল সম্ভাবনা প্রতিনিয়ত নষ্ট হয়ে যায়। এই ছেলেটির ক্ষেত্রে হয়তো বা সেটাই হচ্ছিল, তবে এটা ঠিক যে ও রিয়েলাইজ করতে পেরেছে, যে কারণেই হয়তো আজকে সিক্রেটসের অনুষ্ঠানে আমরা শুভকামনা জানাবো ওর জন্য। কিন্তু ও আমাদের মূল জায়গায় না, মূল জায়গায় হচ্ছেন আপনি এবং আপনার সন্তান। প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমরা আর কন্টিনিউ করছি না, কারণ আমরা বুঝতে পেরেছি যে এই জায়গাটার মধ্যেই আপনি এখনো সন্নিবেশ আছেন এবং আপনি এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য।
ওয়েলকাম।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। Truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আমরা 11টা থেকে 12টা পর্যন্ত একজন গেস্টকে নিয়েছিলাম, 12টার সময় আমরা আরও একজন গেস্টকে ওয়েলকাম করছি। আপনারা শুনছেন সিক্রেটস। এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961194904। চলুন জেনে নেই কে যোগ দিচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যাঁ, প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ রুবেল।
রুবেল, বয়স কত এখন?
বয়স 19।
19 বছর। আপনি থাকছেন কোথায়?
আমার জন্ম হলো নরসিংদী।
সিক্রেটস অনুষ্ঠানে আপনি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছেন, উদ্দেশ্যটা কি? প্রথমে এটা জানতে চাই, কেন?
উদ্দেশ্যটা হলো যে আমি যে এরকম ভুলটি করছি, মানে ভুলটা করছি বা অপরাধ করছি, এরকম যেন আর কেউ না করে। আর আমি আপনার জীবন গল্প শুনি, ইমন আর হইলো তীব্রতা, ইমন নামের একটা ছেলে আসছিল, সেখান থেকে আমার শুরু গল্প শোনা। আমি এখন প্রতি রবিবার প্রতি বুধবার গল্প মিস দেই না।
আচ্ছা,
প্রতিনিয়ত আমি শুনি।
এই শোনার পর আপনার কি হয়েছে, লাভ কোনো কিছু হয়েছে?
আমি আপনার কথা থেকে অনেক কিছু পাইছি এবং অনেক কিছু ছাড়ছি।
মানে এই যেটা অপরাধের কথা বলছেন সেটা ছেড়েছেন?
হ্যাঁ, অনেক কিছু ছাড়ছি এবং অনেক কিছু পাইছি,
আলহামদুলিল্লাহ। আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে যাব, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে আপনার জীবনে, কি করেছেন এবং পরিণতি কি হয়েছে, স্টেপ বাই স্টেপ আগাবো। হ্যাঁ বলেন, একেবারে শৈশব থেকে।
একেবারে শৈশব থেকে আমি জন্মের আগে, মানে কিছু কথা আমার মার কাছ থেকে শোনা আছে, আমার আম্মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল এবং আমার আব্বু আরো দুই জায়গায় বিয়ে করছিল। তো আমার আম্মু একটু সুন্দরী ছিল, আমার নানার বাড়ির হেরা, মানে খুবই প্রতাপশালী ছিল, এক সময় খুবই সম্পদ ছিল, জায়গা জমি ছিল। তো এটা আস্তে আস্তে, মানে ব্যস্তে ব্যস্তে শেষ করে লেছি। তো আমার আব্বু যখন আমার আম্মুরে দেখে, মানে একটা কাজে আসে আমার নানির বাড়িতে, আমার আব্বু আবার কাজ করতো, যে বিয়ের সাদির মধ্যে লাইটিং বা কাজ করা হয় না, এগুলো করতো। এগুলো করার পরে আসছে, আসার পরে আমার আম্মুকে দেখে, দেখার পরে বলছে যে ওকে আমি বিয়ে করব। তো যেমনি হোক বিয়ে হয়েছে। হওয়ার পরে আমার দাদি আর আমার ফুফু, মানে ওরা দুজন, আমি বলতে গেলে এমন দাদি আর ফুফু যেন কারো ভাগ্যে না জোটে, আমি এ কথাটা বলবো। তো হেরা খুবই অশান্তি দিত। তো আমার আম্মু বলে একদিন, মানে পান্থা ভাত আছে না, পান্থা ভাত খাইতে বসছিল, এই পান্থা ভাত আমার আম্মুর মাথার উপরে ডাইলা দিছিল। ডাইলা দেওয়ার পরে আমার আম্মার কিছু বলে নাই, তো আমি জন্মগ্রহণ করছি। জন্মগ্রহণ করার পরে আমার আব্বু আমারে খাওন মানে সুজি টুজি খাওয়াইতো বলে, তো খাওন টাউন একেবারে ফুল মানে যেহেতু টোকলাকে দিতেছে তো হেরা করে কি এইগুলা মানে রাইখা দেয়, রাইখা আমার আর পুরোপূর্ণভাবে খাইতে দেয় না। তো খাইতে দেয় না বলে আমার আম্মু বলছে, বলার পরে আমার আম্মুর চোখে মানে চোখে আছে না এই চোখে টান দিয়া চুলোগুলো টান দিয়া কোমর ভেঙে গেছে। তো আমার আম্মু আইসা পরে, আইসা পড়ার পরে আমার আম্মুরে হাবার নেয়, নেওয়ার পরে আমার রাইখা আমার আম্মুরে মানে গাদাই দেয়, কান্নাকাড়ি করস তো দেখি কি করা যায়। পরে হেরার দাওয়ার টাওয়ার দিয়া আনছে, আইনে আমার রাইখা হেরার বিদায় করে দিছে। তো এই পর্যন্ত আমার নানির বাড়িতে থাকা, তো নানির বাড়িতে থাকতেছি আমার আব্বু আবার একটু সরল মানে ভিতরে কোনো ফেস কোচ নাই, যা যেটা বলে সেটাই শুনে। তো আমার বুয়া আর ফুফু এই আমার আব্বুরে আসতে দেয় না, করে আসার জন্য তো আসে না, আসে না পরে আমরা খাওন মন কিছুই দেয় না, দেয় না পরে আমরা তো মনে করেন যে আমার আম্মু ওই তাঁতকল আছে না, তাঁতকলের নলি ভরত, নলি ভরত এক সময় দেখা গেছে যে সময় অনেক বালা, কিন্তু হাবার যখন এই কাজটা চলে যাইতো তাহলে অনেক খারাপ। এরকম করে আমার নানি ছিল 7 বছর আগে, আজকে থেকে 7 বছর আগে আমার নানি মারা গেছে। নানি আসিল, নানি আবার ওই খুবই গুম আমার মামা তো ছিল না, আপন মামা ছিল না, এই লোকেরা ওই ঈদ মিদ আসলে টাকা পয়সা দিত, তো এইটা অনেক কিছুই আপনার নানির কাছে জমছে, এইটা দিয়ে চলতো চলতো। পরে এক সময় দেখা যায় তাঁতকলের শাড়ির এমন একটা চাহিদা হয়েছে, চাহিদার পরে আপনার আমার আম্মুর কাজটা অনেক টাকা হইতেছে হইতেছে পরে এইভাবে বড় হইতেছি। বড় হওয়ার পরে একদিন দেখা গেছে যে কিছুটা বুঝলাম, বুঝার পরে আমার এক জেনতে আমার মানে আমার নিজের বুঝার কি শরীফ করে নাম আমার এক বন্ধু, সে এখন প্রবাসে আছে মালয়েশিয়া, আল্লাহ যেন ওকে ভালো লাগে। সে বলতেছে যে রুবেল তুই স্কুলে যাবি? আমি বলতেছি যে স্কুলে যদি যাই তাহলে তোর টাকার দরকার? কয়ার কত টাকা লাগবো? 20 টাকা বা 30 টাকা লাগবো। আমি বলতেছি তাও আমার কাছে নাই। কয় তো আয় তোর আমার কাছে যাই। এবার আমার কাছে আসলাম যে মা আমি তো স্কুলে ভর্তি হবো। এখন আমার বলতেছে যে আমার কাছে তো টাকা নাই। পরে আমি কই না ওই যে মুরগার বাচ্চাটা আছে এইটা বেচা পরে স্কুলে ভর্তি হবো। পরে আমার খালাতে মুরগার বাচ্চাটা বেচলাম 30 টাকা, বেচে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে দেখা গেছে যে স্কুলে যাইতেছি আইতেছি, এর মাঝে আপনার স্কুলের পাশেই একটা মসজিদ, মসজিদের ইমাম সাহেবকে রাখা হয়েছে যে 1-2 যে বাচ্চাগুলো আছে আপনি হেরার পড়াইবেন, আমরা আসতে তো একটু দেরি হয় তাহলে আপনাকে মাসে বেতন দেওয়া হবে। তো উনি পড়ায় একদিন গুণের নামটা দেওয়া হয়েছে, তো নামটা ভুল হওয়ার কারণে আমরা তো সে সময় 1-এ পড়ি, আমরা তো এরকম কিন্তু কিছু বুঝি নাই। পরে বুঝি নাই দেখে এরপরে এই ফুজুরি করছে কি আপনার ক্লাসের দরজানা লাগাইয়া পরে আমরা সবাই বাইরেছি, একদম এমন বাড়ি মানে একদম মানে আর কোন রক্ত টক্ত বার করে লাইছে এক একজনের। পরে যাক এনতে সারতে সারতে পরে সবার মা বাবু হই বিচার লেগে গেছে। পরে তো স্যাররা কইছে যে আচ্ছা আমরা দেখতেছি এটা কি করা যায়, এটা কেন করলো। তো সেদিন আমার ছিল বৈশাখ, তো একটা স্যার ছিল, এই স্যার আমি আজও মানে কৃতজ্ঞতা জানাই, তো মাসুম স্যার বলে হেডমাস্টার। তো আমার আম্মু বলছে যে দেখেন স্যার আমার তো অনেক ফলাফিন মারা গেছে, এটাই তো আমার একমাত্র সন্তান, তাইলে আপনি ওরা দেখে রেখে রাখেন আর একটু বুঝেন মানে বেশি বাড়ি টাড়ি দেন না। ব্যাকগ্রাউন্ড ভেঙে করার পরে স্যারে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ওকে কিনে কিছু করবো না। তো এই মিলে ক্লাস 2-3 পড়তেছি পরে একদিন মানে তিনটা মাইয়া আমি নামটা বলতে চাচ্ছি না, তিনটা মাইয়া পরে বলতেছে যে রুবেল আয়। তো আমি কোথায় কয় আয় এখানে আস। পরে গেছি পরে আমি এই সময় শারীরিক সম্পর্কে কি বুঝি না কিছুই বুঝি না।
কত বছর বয়স
সেই সময়? মনে হয়
ক্লাসে পড়েন
3-তে,
ক্লাস 3-তে পড়েন,
মনে হয় যে 7-8 এরকম হবে। তো আমি কিছুই বুঝি না, তো বলতেছে আয়। তো আমি গেছি কোথায় কয় এন ওই আয়। পরে গেছি ওদের মতো করে ওদের সেখান থেকে আমার একটা মেইনলি ব্যাপারে একটা নেশা আসলো।
আমি একটু পজ দিচ্ছি এখানে, একটা যেটা হচ্ছে যে আপনাকে যারা ডেকেছে তারা কি হয় আপনার সম্পর্কে?
আমার সম্পর্কে মানে
প্রিয় শ্রোতা একটা বিষয় আমরা বুঝতে পারছি, যেটাকে আমরা আমাদের ভাষায় বা আমরা মানে বুক কনটেস্টে যেটা জানি যে এটাকে বলা হয় চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ও যখন একেবারে শিশু অবস্থায় 8-9 বছর বয়স বা 7-8 বছর বয়স, তখন ওরই কোনো আত্মীয়া মানে একেবারে কাছের সম্পর্কেও যেটা বলছিল, যাদের নাম এখানে মেনশন করছিল, সম্পর্কে কি হয় আমরা মিউট করে দিয়েছি এখানে। তো তারা ওকে ডেকে নিয়ে গিয়ে এক ধরনের মানে শারীরিক অত্যাচার করে, আমি বলবো এটা এটা এক ধরনের অত্যাচারই, এবং তারপর থেকে ওর এই জিনিসটার প্রতি কিউরিওসিটি হয়। এটা আসলে নেশা বলবো না, নেশা তো আসলে ধীরে ধীরে হয়, কিউরিওসিটি হয়, ওর মতো করে বলছে বলে বিষয়টা এরকম। ঠিক আছে, তারপর
তারপর গ্লাসপুরে উঠলাম। গ্লাসপুরে উঠার পরে দেখা গেছে যে আমরা ওই একটা কোম্পানির মাধ্যমে একটা সমিতি হয়েছে, সমিতির পরে আনতে 20,000 টাকা আনছি, একটা গরু কিনবো। গ্লাসপুরে আমি সমপনি, তো আমার আব্বুর ওকাম হয় বলা কৃষি কাজ করে একটা গরু কিনবো। তো আমরা আবার সে সময় ছিলাম সারপার মধ্যে, তিন দিয়া সারপা বান্দিয়া থাকতাম। তো থাকার পরে আমরা খালি আমি টাকাটা আনছি, আব্বাই আমি আর আমি গেছি আর কি, মানে তিনজন গেছি, তিনজন যাওয়ার পরে টাকাটা আনছি, মানে একটা গরু কিনবো। গরু কেনার পরে আমরা আবার ওই ফলতাগাছ যেটাকে বলা হয় সেটা আমরা চালু ছিল। তা আব্বাই আবার কইতেছে যে মাছ আনছি, এটা ভালো করে নাই যাও, মানে কইতেছে। তা আম্মাই করছে কি, এই টুল্লু আর যে তো যেমনি চালু গিয়া উঠছে, মানে ফারতো ফারাও শেষ, আম্মাইও পড়ে গেছে। আম্মাই পড়ে গিয়া আমার বা মাত্রা একেবারে মানে কণিতে আটিটা বাইরে গেছে, বাইরে গেছে। তারপরে আমার চিকিৎসা করতে যেয়ে 20,000 টাকা শেষ হয়ে গেলো। শেষ তো 20,000 টাকা শেষ হয়ে গেছে পরে, এখন তো আব্বাই তো আবার চলে গেছে আমার দাদির কাছে। তাহলে আমি তো সেই সময় কিছুই বুঝি না, তো আমি কিস্তি দিন কই থেকে মানে সপ্তাহে 550 টাকা, তো আমি আর দিতে পারিনি। পরে এই সমিতির অফিসাররা মানে আইসা আমারে খুবই মানে বকাঝকা করে, মানে খুবই বকাঝকা করে, এটা করে দূরে নিয়ে যাবে বেশি, মানে এটা একটা ছিল মালিকানা সমিতি, এটা কোনো কোম্পানি সমিতি না, তো দূরে নিয়ে যাবো। তো আমার বলতেছে যে দেখ পুত, তোর আব্বা তো টাকা পয়সা দিতেছে না, মানে এটা কী করবো কেমনে বাং। পরে আমি কইলাম যে এটা কী করা যায়, পরে আমি বলতেছে লাগে একটা মানে বুদ্ধি করি আমি কী, পরে একটা বুদ্ধি করলাম, মানে একটা যে কোনো একটা চাল খাড়ায় মানে আমরা কত হলো যে লোকের চা টাকা নিম 500 করে। তো এমনি লোক বা করছি যে তোমরা এটা দিলে এইটা হইব, মানে সরকারি বাবুই আর কি, মানে এইটা হইব। তো বেডি হয় তো মহিলা লোক বুঝতে পারে না, তো আমরা টাকাটা দেয়, টাকাটা দেওয়ার পরে
বুঝতে পারিনি কিভাবে ভাও করেছেন
কিভাবে। আমরা ওই বয়স্ক বাতা আছে না, ডিটেলে বলে যাই, বয়স্ক বাতা আছে না, তো এই কইছি যে এই বয়স্ক বাতা কিউরে হুনায় না, মেম্বার টেম্বার হুনায় না, মানে আমরার কাছে কয়েকটা নাম আছে উপজেলাতে আমরা গেছিলাম, তো যদি 500 করে টাকা দাও তাহলে এর নামটা তোমরা পাইবা, আর মেম্বারের কাছে দিলে তো 3,000 টাকা লাগে, 4,000 টাকা লাগে তোমরা যদি দাও। তো ওরা কিছু আচ্ছা ঠিক আছে, ওরে একজন ওই মানে এমনি 7-8,000 বা 10,000 টাকা হইব বা করে দেয়, মানে সবার লইয়া মিললে। তো আমরা এমনি ছবি টবি সাইন টাইন নেই, নেওয়ার পরে দেয় টাকাটা, দেয় টাকাটা দেয় পরে আমরা এই লিঙ্গাতে উদ্ধার হই। আমরা উদ্দেশ্য ছিল যে এখন যেহেতু আইনে দিতেছি পরে সময় হইলে না হারা টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু এখন তো উদ্ধার হওয়া দরকার। তো যে মিলে উদ্ধার হই, উদ্ধার হওয়ার পরে আমার আব্বু আবার আসে, আমাদের বাড়িতে আসে, আমার বউর বাড়ি থেকে আসে। তো আমরা সেই সময় মানুষের বাড়িতে থাকি, মানুষের বাড়িতে থাকি পরে আমার ভাই মরছে 5 জন, আমার বোন মরছে 4 জন, আমার ছোট। তো আমার একটা নিশা ছিল যে আমি কবিরাজি, আমার আম্মার লাগে যেহেতু কবিরাজের কাছে যাওয়া আসা করি, এটা আমি শিখবো যে কোনো মূল্যে আমি শিখবো। তো শিখার পরে আমার ভাই কিন্তু মরছে 5 জন, আমার বোন মরছে 4 জন, আমার ছোট।
মানে কি 9 জন মারা গেছে?
হ্যাঁ 9 জন মারা গেছে,
আপনার মায়ের পেটে?
হ্যাঁ হ্যাঁ, আমার আপন মায়ের পেটে 9 জন মারা গেছে, আর আমার এখন 7 বছর হয়, একটা ছোট ভাই আছে।
আপনারা দুই ভাই?
হ্যাঁ দুই ভাই, এখন বর্তমানে আছে আর ফার্স্ট ভাই মারা গেছে।
ওকে,
তো এই যে শিখি
মানে হয়ে মারা যেত না,
হয়ে মারা যেত বা দুই একদিন থাকতো বা ঘন্টাখানি থাকতো মারা যেত, এই কারণে আমরা কবিরাজের কাছে বেশি আওয়াজ করতাম। তো কবিরাজের কাছে যাওয়া আসা করতাম, আমি তো মানে নিয়ে যাইতো। ওই যে বললাম না যে আমার নানি ছিল, মানে ওর কোনো ছেলে ছিল না, মানে টি দাইলে টাকা পয়সা দিত, তো নানি অনেক টাকা পয়সা ভাঙতো। ভাঙার পরে আমি একদিন এক কবিরাজের কাছে গেলাম, তো মানে সামনে বয়রাই যারে টারে তো অনেক কিছু করে ওষুধ টুষুধ দেয়, তো এটা নিয়ে শৈল যে আমি শিখবো, এটা দেখবো এটা কি আছে। তো এটা আমি যে কোনো মূল্য হই শিখি, শিখার পরে
কি শেখেন আপনি, কি শেখেন?
আমার দুইটা জিনিসই উদ্দেশ্য ছিল যে মেয়েদের সংসার ভাঙবো, আর একটা ছেলের প্রতি একটা মেয়ের দুর্বল করবে, এটাই আমার
শিখা। আপনি শিখলেন?
এটা শিখলাম।
কি শিখাইলো আপনাকে, কি করলো এটার জন্য? কবিরাজ আপনাকে কি বিদ্যা দিল?
আমার বিদে কিতাব দিছিল।
আচ্ছা,
কোন কিতাবটা আছে? আমি নেই কিতাবটা আছে আমার।
আচ্ছা, তো কিতাবের
নাম হলো রজ্জাতুল নাসা, তাবিজের কিতাব।
ওকে
আছে।
ওকে,
তো আমারে বলছে যে আচ্ছা তুই এমনি এমনি কর, তোর বয়স হয়েছে না, তোর তুই করিস নি। আমি কইছি না আমার এই দুটো জিনিস চলবো।
Something beyond entertainment. love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমরা পাতানাবাড়িয়ে রুবেলের কাছে আবারও ফিরছি।
শিখার পরে ক্লাস ফোর এ তো শেষ করে ফাইভ উঠলাম। ফাইভ উঠার পরে তো বন্ধু বান্ধব ছিল আমার যে গল্পটা ভাইয়া মানে দেখাইছে বা শোনাইছে প্রথম, সে হলো রাজীব। এখন বর্তমানে সাভার আছে। তো ওর কাছেও বললে বলেছি যে ভাইয়া মেসকে যাইতেছি। তো একদিন মানে আমরা তো মেঘনা নদীর পূর্ব পাশে বাড়ি, তো গঙ্গার মানে নদীর পাশে আইয়া বসি বসি পরে রবিবারের রাত্রে মানে আপনার পরে ওই তীব্রতা আর ওই ইমন এই ছেলেটার গল্প ছিল। পরে কইতেছে দেখ এই গল্পটা শুনি। পরে আমি বললাম যে আরে লেডু হইনে কি তুমি কি ভাও কয়, আরে শুনে দোস না। পরে শুনলাম, শুনে তুই না ভাই ভালোই লাগে। তো আমার যে অপকর্মের জীবনটা শুরু হইলো, তো এই পরে আমি সাত আটটা বন্ধু ছিল, একমাত্র আমার মানে ঘনিষ্ঠ বন্ধু নাম ইউসুফ, আমার সময় নয়, সে এখন বারম প্রবাসী, আর জীবন যাতে আল্লাহ ভালো করে, আমি সবার কাছে দোয়া চাই। তো সে আমার ঘনিষ্ঠ বন্ধু। পরে কী করলাম, একদিন জোলাবাতি খেলবো যে আয় আমরা মিল্লা খেলি, খেলি পরে ৩০ টাকা করে রয়েছি, ৩০ টাকা করে রয়ে দেখি যে ১৮০ টাকা হয়েছে ৬ জনে নাকি ৭ জনে। পরে সব কিনতে পারছি, মাংস আর কিনতে পারি নাই। পরে কইতেছি যে মাংস ঘুরতে কিনবো। পরে কইতেছে আরে গাঙ্গ না আস যায় ল গিয়ে আসলো। এই পরে ল গেছি, গিয়ে দুঙ্গা ৭ জনে ৬টা আস ধরছি, ৬টা আস ধরে জব করছি, জব করে খাইলাম টাইলাম। পরে হেই হ্যাঁ তুই শুরু হইলো মানে চুরি যেটাকে বলা, চুরি করা যেটাকে বলা হয়, যে হ্যাঁ তুই শুরু হইলো। ইয়ার পরে প্রতিদিন গাঙ্গের থেকে ২-৩টা করে আস ধরে লই এই বা এইটা করি এইটা করি মানুষের কাছে ফল লই এই। একদিন মজার বিষয় হইলো কি, আমি গেছি ওই ঠেলা জালি যেকে বলা হয়, আপনি চিনেন কি না ভাই? কই
সেটা
খেলা জালি, ইচ্ছা মাছ ধরে।
আচ্ছা আচ্ছা।
তো আমি গেছি মাছ ধরতাম, মাছ ধরতাম, যাওয়ার পরে দেখি যে কি নো লোক নাই গাঙ্গের কাছে, শুধু বাইরে কয়টা জাল নাও মানে জাল বাইতেছে। তো আমি কইতেছি আসছি যে তু দূর আছে এ আসেন তো দুইটা দূরে লুয়ে যাবো। পরে দুইটা আস ধরলাম, দুইটা জব করে থুইয়া এমনি না আমার তো কিনে কিছু নেই, ওই যে শামুকের চিনাই আছে না, শামুকের চিনাই তো জব করছি, জব করে থুইছি, তুইয়া মাছ ধরে বাইতেছি, বাইতেছি শুধু বলতেছি যে ভাইয়া মানে ইয়া করছি তো দুইটা আসে ধরছি। হ্যাঁ কইতেছে যে কই তুই ধরে থুয়েছ, তুমি কই নদীর কাছে, কই তো আলু এই গেছে গেছি সাইডি কেটাই নিচে গা, আমি যাবো করে থুয়েছি কেটাই নিচে গা। পরে গিয়ে আবার দুইটা ধরছি, দুইটা ধরতে গিয়ে একজনের দেখ খেলাইছি, দেখ খেলাইছে। পরে এমনি আমরা অপকর্ম চলতেছে, গাছের ফল মানে কিনু কিছু লাগতেন না, ভালো কিনু কিছু হইলে আমরা নিয়ে আসি, লাগছে যোগাযোগ করে ডাবের তো ধরে আমের তো ধরে জামের তো ধরে মানে কিনু কিছু এই এলাকাতে নাম হয়ে গেছে গা যে হেরাই গেলাম করে। তো আমরা কেউ ধরতে পারে না, কিন্তু কিছু বলতে পারে না। তো সবার সে নিয়ম ছিলাম আমি ওই মানে মানে শক্তি মুক্তি মানে যেটাই বল নাকি বংশ বংশ মিলে সবার চেয়ে নিয়ম ছিলাম আমি, যদি কোনো কিছু খবর পাইতো তাহলে আমারা এ ধরতো যে হেরে ধরলে হেরির নাম দেখায় কইব। তো আমি জীবনও নাম কইতাম না, কারণ নাম করলে জানি যে হেরার লাগে সত্যুমু, হেরার লাগে সত্যুমু। তো এমনি এমনি চলতেছে, চলার পরে এখন আমরা এলাকায় আবার বাউল গান হয়, মানে শীতকাল আসলে বাউল গান হয়। তো বাউল গানও আমি আবার বড়দের লোকের চলতাম। তো আমার এক মামা সম্পর্কে নাম সিরাজ, পরে ওই বলতেছে যে রুবেল ল শান্তপুর দোকান হইতেছে ল যাই। আমি কইছি যে আমার তো টাকা নাই। পরে বলতেছে যে টাকা তোর যা লাগে সব আমি ই দিম চল। পরে গেছি, যাওয়ার পরে আমার লগে আরেকটা লোক গেছে, আমরা ৩ জন গেছি। যাওয়ার পরে গান শুরু হয় না, গান শুরু হয় না ১০টা বাজে। তো ওই করে কি আমরা লোকের যাই গেছে হ্যাঁ বাদাম ওলাতে বাদাম লাইকে রায়তা বাদা মানে বোট লাইকে এরকম করে। মানে আমি বলতেছি দেখো এই যে দোহারের ব্যবসা এটি করো করে, এটি তুমি ফার্স্টে কিনা লোক। পরে এমনই গান শুরু এবার ১০ মিনিট আগে আমার একটা মেয়ে দেখাইতেছে যে রুবেল এই মেয়েটা দেখতো। আমি বলতেছি কোনটা, কই যে সাদা তোয়ালি যে দিয়ে রাখছে মেয়েটা দেখ। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে।
পরে আমি কই ওইডা কই হ আমি কই কে লাগিয়া ক হান্না নিট বিয়ার লাগিয়ে কইছিলাম আমি 2 লক্ষ টাকা আছে আমি কই মেয়ের বাড়ি কই ক মেয়ের বাড়ি শান্তপুর হইল এনই পরে এইটা দেখছি পরে মানে মেয়েটা যেমন আমার চোখে বাজিয়ে গেছে আসলে তো মেয়েটা খুব সুন্দর ঘরে কে গান শুনবো আমি কই তোমার মা তোমরা বউ আমি আই যাওয়ার সময় একটা নজাম গানে পরে এই মেয়েটারে অনেকক্ষণ ধরে ফলো করতেছি কিন্তু মেয়েটার বাবি ছিল লগে কিন্তু মেয়েটার বাবি বুঝতে পারে যে আসলে মনে হয় যে ছেলেটা ওকে ফলো করতেছে তো ফলো করতেছে তো ফলো করার পরে লাস্ট পরে দেয় আমার এক বন্ধু ছিল নাম সানাউল্লাহ পরে ওর কাছে জিগাইলাম যে সানাউল্লাহ এই মেয়েটা গেটা যে পরে আমার নানির বাড়ির কাছে এই মেয়েটার নাম হইল ফনুফা তো মেয়েটার নাম ফনুফা মেয়েটার বাবার নাম মার নাম সবার নামই কইল কোয়ার পরে ওই যে সিরাজ মামা ওই যে আমার লয়ে গেছে সিরাজ মামার শ্বশুর বাড়ির লোক হয়ে এলার মাই আবার একটা ভর্ত মায়া ভর্ত তো আমি কিনলাম যে এটা তো এমনি কিনে কিছু করেন যাব না তো ওই মায়াটার কাছে গিয়ে দেখি কি করা যায় তো মেয়েটার কাছে গেলাম গিয়ে কইলাম যে দেখ নামটা আমি বলতে চাচ্ছি না যে দেখ এটা তো এমন এমন নাম ফনুফা আমার মেয়েটা পছন্দ হচ্ছে এমনি কেমনি কী করত যে সুন্দর মানে কী কইতাম আমি আচ্ছা আমি তোর একটা জিনিস দিয়ে দেয় চিনিয়ার দিয়ে পরে একটা চিঠি লেখা কাগজে লিখে দিয়ে দিছে আর আমার নাম্বারটা লিখে দিয়ে দিছি পরে নিয়ে দিছে পরে লইছে লইয়া বলে বাড়ির নিয়েছে আর কি সব দিয়েছিল দিয়া দিছে পরে বাড়ির নিয়েছে পরে আসে পরে আসছে পরে কদিন পরে আমি দিকেছি কী গো রিমা নিছে না ফালাই দিছে কই না নিছে পরে আমি কই তো আচ্ছা ঠিক আছে আমার আবার সেই সময় মোবাইল ছিল না মানে বন্ধু শাকিল ওর মোবাইলে সিমটা বসছি পরে সাইডি ফোন টোন আর দেয় না পরে আমাদের এলাকার ওই ওই পাশে নদীর ওই পাশে জিন সাধন করে আলামিনের কাছে গেলাম যে ভাই এমন এমন সমস্যা একটা মেয়ে আমার পছন্দ হয়েছে না এটা কেমনি কী করা যায় বলছে যে তোর তো 2000 টাকা লাগবো 2000 টাকা লাগলে টাকা দিই ঠিক আছে কিন্তু মেয়েটা কেমনি কী করতে হইব পরে কয় যে তুই ইয়া করিস মেয়েটার নাম আর মেয়েটা যেবার থাকে এবারে একটু মারি নিয়ে আইস আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ওই যে সারা জমাই নিয়ে গেছে এলার এই ছেলে আছে শাহিরুল করে নাম ওর কাছে আমি গেলাম যে ভাইয়া তোর আমি 100 টাকা দিবো হয় ছুটু দ ওর কাছে গেছি ভাইয়া তোর 100 টাকা দিবো তুই ফোন ভেড়া ভাই আমার তোকে মারিয়ে নিয়ে দেব ওরা এই সময় ছিল বর্ষাকাল ওই কইতেছে আমি যামু কেমনে আমি কই তোর আমি নিয়ে দিয়েই মানে ইসবে আর আমি ইসবের আবার নাও ছিল নিয়ে দিয়ে আসছি পরে পরের দিনে মাটিটা নিয়ে আসছে পরে ওখানে নিয়ে গেছি পরে ওই একটা তাবিজ দিছে আর এক কটুক মাটি দিছে মানে ওষুধ দিয়ে দিছে দরবারে বলতেছে যে এটা তুই লগে লাগিস আর মাটিটা যেন তেন তেন নিয়ে আবার দিয়ে আইস সাইল বলতেছি যে সেইরুল আবার তোর 100 টাকা দেবো মাটিটা নিয়ে দিয়ে আইস ঘরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি ট্যাপ দাও তো দিছে ঘরে টাকাটা দিছি দেওয়ার পরে মাটিটা নিয়ে দিয়েছি দেওয়ার পরে মেয়ে 21 দিনের আমার টাইম দিছে আলামিন ভাই 21 দিনের টাইম দিছে যে 21 দিনের ভিতরে তার কাছে ফোন দিবই বুঝেছি আচ্ছা ঠিক আছে ফোন দিলে তো 21 দিন দিবা মাত্র যেমন আজকে সকাল হইলে 21 দিন পার হয়ে যাবো গা এমন টাইমে পরে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে এটা কি রুবেল ওই যে আমার বন্ধুর কথা বলছি যে শাকিল ও বলতেছে না হয়তো মোবাইল চার্জ দিয়ে গেছে হয়তো এমন নাই ও আর বলছে না যে ও আমার মোবাইলও পরে কইতেছে আচ্ছা ওরে দিলে একটু ভালো হইতো তো আমি একটা দোকানও আমরা তো বাজার নাই একটা দোকানও রাত্রে টিভি দেখতেছি পরে পাশে দেখে গিয়ে আমার কালারও দূরে মানে বার করছে 2-3 জনে পরে আমি বাড়ি গেলাম যে দেখ আমার এরকম করে বার করার মানে কি এরকম করে বার করছে সারে দোকানের মনে কইতেছে যে কী হয়েছে পরে ওই কইতেছে নয় ভুনিয়া দা কী হয়েছে যে মনু ভাই ফোন দিছে আমি তো কথা শুনে খুশি মানে এমন একটা সুন্দরী মেয়ে আমার কাছে ফোন দিছে আমি ভাবতেও পারি নাই তো যাক ফোন দিছে আমি পরে বললাম যে কী হয়েছে পরে কই দেখেন আপনি তো অনেক দিন ধরে ইয়ে করতেছেন মানে আপনি তো কিছু বলতেও পারি না আমি কিছু করতেও পারি না আমি কইছি তুমি কী করতে চাও তো আলামিন ভাই তো বলছে ওই যে তোর 21 দিনের ভিতরে কাজ হইব তো আমার তো হেন তা মানে একটা ইয়ে আসুই তো যাক এটা বা হইলো বাওয়ার পরে আমি বললাম যে আসলে আমি তো তোমার বিয়ে করবো তো তুমি আসতে পারবা নাকি আচ্ছা ঠিক আছে আমি আসবো তো আমি কইছি আচ্ছা তুমি আমার সাথে দেয়া করো ওরা কইছে আচ্ছা ঠিক আছে তো মনে করেন আমরা গ্রাম রইল জিতরামপুর আর ওরা ওদের গ্রাম রইল শান্তিপুর তো মাঝখানে তো মাই এক মাইল দূর হইব আর কি ওরা কয়তো আপনি আসেন তো যাওয়ার পরে আমার কথা হইলো যে এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি লাগতেও পারতাম না আর বিশেষ করে আমার কাছে থাকতেও না এটা আমার নিজেরই আমি জানি তো জানার পরে আমি বলতেছি যে দেখো আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তাহলে তুমি দিবা পরে কাছে আচ্ছা তুমি কী জিনিস চাও চাও দিব পরে ঠিক আছে সাইকেল দেখলাম যে ভাই কেন খারো পরে ওই মেয়েটার কাছে আমি শারীরিক সম্পর্ক করলাম, সম্পর্ক করে আনতে বাধ্যা দিলাম। বাধ্যা দিয়া
আমি একটু পজ দিচ্ছি, আপনি যে মেয়েটা আপনাকে প্রস্তাব করলো সে মেয়েটার সঙ্গে আপনি এই ধরনের কাজ করেন?
আমি এই কারণে করছি যেহেতু এই ওষুধের সুন্দর যদি জায়গা তাহলে এমনি আমার চিন্তাও না, এরকম অবস্থায় এত সুন্দর ছিল মেয়েটা। মানে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যা শেষ। মাকে বললাম যে মা,
প্রথম কথা হচ্ছে প্রিয় শ্রোতা, যদি সায়েন্সের জায়গা থেকে আপনি বলেন তাহলে এটা পুরোপুরি অবৈজ্ঞানিক এবং এটা যারা সায়েন্স বিলিভ করেন সেই জায়গাটি থেকে মানা সম্ভব না। কিন্তু রিলিজিয়াস জায়গা থেকে যদি আপনি যান তাহলে ব্ল্যাক ম্যাজিক একটা ব্যাপার আছে, সেটা করে অনেক সময় অনেক কিছুই করা সম্ভব। তো আমি যেটা বলবো যে অবশ্যই এটা অপরাধ, এবং অপরাধের জায়গা থেকে ও যেটা করেছে সেটা ভয়ানক রকমের বাজে কাজ। ওকে, তারপর?
তারপর আমি বললাম যা শেষ। তো আমার আম্মুকে বললাম যে আম্মু আমি তো সাকিনের বিয়ে করবো, মানে আমার খালাত তো না ফোন খালাত তো বিয়ে করবো।
যে মেয়েটার সঙ্গে আপনার এটা হলো সে মেয়েটার সঙ্গে যোগাযোগ অফ করে দিলেন?
না, সে মেয়েটা বাদ। কারণ জানি যে ওষুধ দিলে শুনে লেখা আলামিন ভাই বলছে যে বেশি হলে মাসখানি থাকবো, এরপরে আগের জায়গায় তুই যাইব তো আর আমার ঘুরিয়ে লাভ নেই, কারণ আগের জায়গায় গেলে তো শেষ হই। তো এরপরে বাদ দিয়ে আবার মাকে বললাম যে আম্মু আমি তো সাকিনের বিয়ে করবো। পরে কইতেছে তো কইছে যে তো একটা লোক দিয়ে ফাড়াই, তো লোক দিয়ে যখন আমার খাবার বাড়ি ফাড়াইলো, ফাটানোর পরে বলতেছে যা ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে গা, কর্তাপত্রী শেষ, হেরা বাধ্য দাওয়াত লেগে গেলাম মিলে। তো যাক এটা যেহেতু শেষ হয়ে গেছে গা, এইটার শুধু ডরে দিন, মানে ওর শুধু বোন আছে একটা, আর তিন বোন, তো ওর শুধু ডরে দিন।
তখন আপনার বয়স কত? আপনি বিয়ে নিয়ে চিন্তা?
আমার বয়স তখন মনে হয় 15-16।
আচ্ছা,
15-16 হবে। তো যাক পরে কইতেছে দিব, আচ্ছা ঠিক আছে। আম্মা আর মানে আমি মানলাম না, না মানার কারণে আম্মা কইতেছে যে ওর যে যদি ওই বিয়ে দিতে পারে তাহলে আমার ছেলের তো আমি বিয়ে করাইতে পারব। তো এই কারণে ওর বিয়ের দুই দিন পরে ওই আমার বিয়ের তারিখ হইলো, মানে ওর অবশ্যই মানে শ্বশুর বাড়ির কাছ হই। তা আমরা মেয়ে দেখতাম গেলাম। আসলে মজার ব্যাপার কোনটা জানেন, আমাদের আত্ম ছিল শুধু 10 টাকা। মেয়ে দেখতে আমি গেলাম, মেয়ে দেখে দেখি যে অনেক সুন্দর সুন্দর, পরে সবাই আমিও খুশি, আমার বন্ধু শরীফ যে হ্যাঁ খুশি, মানে সবাই খুশি যে ওই যে মেয়ের কথা বলছিল ওই মেয়ের চেয়ে সুন্দর। তো যাক বিয়েটের তারিখ টারিখ হলো, মানে যৌতুক দিবে 50,000 আর বরাত হবে 70 জন, আর আমরা এক পর জিনিস দিব, কথা টথা শেষ, শুক্রবারে শেষ করে হলো সোমবারে বিয়া। তো ঠিক আছে, তো বিয়ে হলো, মানে গেছি, যাওয়ার পরে বিয়ে হলো, হওয়ার পরে বাড়িতে নেচাই দিই মেয়ের কোনো যেটা দেখে আসছি এটার লগে কোনো ওই মেয়ের কোনো মিলই নেই। পরে আমি আমার বললাম যে মা আমি তো ওই মেয়ে লাগবো না, পরে আচ্ছা যাক দেখা যাক কী হয়। তো বিয়ের মধ্যে স্যার উকিল দিয়েছিল ওর লগে আমার একটা আগে, মানে অনেক কিছুদিন আগের একটা শত্রু,
মানে কি একজন দেখিয়েছে আরেকজন?
হ্যাঁ হ্যাঁ, একজন দেখাইছে আরেকজন দিছে, যে মেয়েকে দিছে ওই কালা ওর চেহারার কোনো বিশ্রী, মানে ওই চেহারার কোনো মিল নেই, আর যে মেয়েকে দেখাইছিল ওকে যে দেখবে মনে হয় সেই মানে পছন্দ করবে, এরকম একটা মেয়ে দেখাইছিল। তো আমার কইতেছি যে আম্মা ওরে উকিল দিও না, কারণ উকিল দিলে ওই যদি সুযোগ পায় তাহলে আমার কোনো কিছু ক্ষতি করতে পারে, কারণ ওর যেহেতু আমি আগে ক্ষতি করছি। ওরে কয় আচ্ছা ঠিক আছে, কিনু হইতো না। তো আমি কয়েছি তোমার ভালো মনে হয় তুমি এইটাই করো। ওরা করার পরে দিল, দেওয়ার পরে আমি বলতেছি যে আমার তো মাথা নষ্ট, এটা কি মেয়ে দিল আমার, আমি লাগবো না লাগবো না। পরে আমার ওই যে মাজারও খালার বাড়িতে থাকতাম আমরা, গভর্নমেন্ট আমরা জায়গা ছিল না, তো থাকতাম। পরে আমার খালু আমার আব্বাই মানে সবাই কইতেছে মাইয়া বালা হ্যাঁ খারাপ হ্যাঁ লাগতো না। তো পরে আমার আম্মাই আমার শুধু সাপোর্ট দিত। পরে আম্মাই কইছে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। পরে ওই যে যারা উকিল দিছে সে একদিন হঠাৎ করে বিচার জমাইলো, বিচারে বললো যে কিরে কি সমস্যা, আমি মানে আমি নিজের থেকে বানাই কিছু দোষবার করলাম, দোষবার করে মেরে আমি মানে দোষী বানানোর চেষ্টা করি, কিন্তু ওই যে ওই লোকের লাগিয়ে আমি পারি নাই, পারি নাই। পরে মেয়েটা বলছে যে আমি খাইতে চাই, কিন্তু আমার লাগতো না। তো লাইলো কি 80,000 টাকা আমিন দিছে, আমার 95,000 টাকা জরিমানা হবে, মেয়ের না লাগলো 95,000 টাকা দিতে হবে বিচারের মধ্যে। পরে আমার তো কত হইলো 95,000 টাকা সেই সময় দিম কই থেকে, যদি থাকতো তাহলে অবশ্যই দিয়ে দিতাম, কিন্তু আমার তো সেই সমর্থন নাই। এবার আমি বলতেছে যে কি করা যায়, আমি খালি কান্দি যে না আমি মেয়ে লাগবো না। পরে আমি বলতেছে যে আচ্ছা দেওয়া যাক, লো আমরা এনতে যাম কই। পরে একটা আমরা যে ঘরটা ছিল মনে হয় তো এই সময় পুরান হয়েছিল, ঘরটা 20-30,000 টাকা মাল ছিল, কিন্তু টিন আছে না ভাঙ্গার হিসাবে বেশি বুঝে মাইতে 4,000 টাকা বেচছে সব জিনিস। ওত্র একটা সৌরবিদ্যুৎ ছিল 40,000 ওয়াটের, সেটাও মানে কোম্পানিকে ফেরত দেয়, মানে ওর দেখে তো দেখলো সে দিয়া সব কিছু শেষ, মানে আমরা কোনো কিছুই নাই। না এবারে গেলাম গা, ওই আসলাম টুঙ্গি 27 খরতুল এনে আসলাম একজনের সাহায্যে। আসার পরে দেখা গেছে যে কিনু কাজ কিনু করতে পারি না। তা আব্বাও যাওয়ার পরে মানে আঙ্গুর টঙ্গি যাওয়ার পরে বুঝছি, কিছুটা বুঝার পরে আব্বাই দিয়েছে 5,000, আর আমার ওই যে মানে বর্তমানে যে খালা আছে একটা খালা, তিনটা খালা, তো একটা খালা আমার দ্বারা বেশি সহযোগিতা করে, ওর কোনো ছেলে সন্তান নাই, ওই দিয়েছে 20,000, মানে এমনি 25,000 টাকা দিছে শুধু আমরা চলার লাগে। তো টঙ্গি থাকলাম এক মাস, কারণ আমার এক বন্ধু আসানুল্লাহ ওর কাছে নরসিংদী সাইডের পরে আসলাম, আসার পরে ওদের বললাম যে ভাই এই সমস্যা, ওরা ওই বলতেছে যে আচ্ছা দেখা যাক তোরা হয় আটটু ভাই আমি ব্যাগে যেতে চাই, মানে যে সময় নাকি বিয়ে করছে, আচ্ছা বিয়ে করার পরে আমার ওই বন্ধু ইসব আসান আর শরীফ এরা তিনজন গেছে আমার লোক হুল্লার মধ্যে, যাওয়ার পরে আমার তো মন মেজাজ ভালো না, কারণ কি দেখাইলো কি দিল, তো আচ্ছা বাদ যে একটা কিছু হইব, তো ওয়াই করছে কি আসান ভাইয়ের সাথে, ওই আমার বড় হইব বয়সে লেগে ভাইটা কি ওয়ার লগে ওই যে স্কুলে পড়তো এই স্কুলে গিয়ে বলতেছে যে এটাই আমার স্বামী, মানে আসান ভাইয়ের স্বামী বানাইছে, তো ওরা বানায় স্বামী বানায় স্যার সালামি টালামি আনছে, আমি আর এটা শুনি নাই শুনি নাই। এরপরে আসান ভাইরা মানে খুব মেয়েটা পছন্দ করত, তা আসান ভাই একদিন বলে কি যে দেখলো বে তোর তো এই অবস্থা, মানে এই তোর বউ এই কয়, আমি কই তো কইলে কইলে লয়ে যাওয়ার সমস্যা কি, আমি তো এটা লাগতাম না জীবনও, পরে যাক গেল গাইডা, যাওয়ার পরে ইসবে বলতেছে যে দেখ ভাই তোর জীবনটা একদম নষ্ট হয়ে যাবো এই মেয়েটার তুই লাখস, আমি কইছি নাই কখনো সম্ভব না, এই মেয়ে লয়ে আমি সংসার করবোই না, তো যাক পরে গেলাম গা নরসিংদীকে থাকলাম এক মাস, টুঙ্গি থাকলাম এক মাস, কিন্তু কাজকাম করি না, মোট আমরা 25,000 টাকা লিয়ে নিলাম, মানে খালা এও দিছে আওলা দিছে বই, খালে আব্বাই দিছে 5,000 টাকা মানে আমরা খাওয়ানোর জন্য, তো 20,000 টাকা লিয়ে নিলাম। মানুষ খালি কয় যে ইয়া তো হেরা রুবেলটা কাম করে না, এমনি চলাফেরা করে, আবার রুম ভাড়া দেয় মাসে 3,000, মানে কেমনে চলে, দিই সারাদিন ঘুমায় আর খাইতেছে, মানে ভালো ভালো কই ইয়া চলতেছে কেমনে চলে, আমরা তো আমরা না জানি যে আমরা বাড়ির থেকে টাকা নিয়ে চলতেছি। তো নরসিংদী যাওয়ার পরে যে বাড়িতে ভাড়া আসি সেই বাড়িতে এসে দেখি একটা মেয়ে মায়া শেফালি করে নাম, তো আমি তো এক মাস থাকি 10-12 দিন হয়েছে পরে আসান ভাই আবার আমার লোক ওই থাকে, ওরা আমি বললাম যে ভাই মায়ের টাকাটা রে, ওরে বলতেছে যে ওর বাড়া থাকে ওর বাড়ি সিরাজগঞ্জ, এনে কই বলছে যে ওর বিয়ে হয়েছে, কয় বিয়ে হয়েছে, আমি কই তো মেয়েটার তো খুব ভালো লাগছে ভালো লাগছে, তো এখন কী করতি, এখন তো মেয়ের বিয়ে হয়ে গেছে গা, তো আমি আমি যদি কিনে কিছু একটা করতে পারি তাহলে তোমার কোনো সমস্যা, কয় তুই তুই কী কস আমার কী সমস্যা, তারপর আমার ওর বাবা নেই তুই করতে পারলে সমস্যা নেই, তুই যা ভারতটা কর কিন্তু সাবধানে করিস।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya. Only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমরা কথা না বাড়িয়ে রুবেলের কাছে আবারও ফিরছি।
আমি আজ ঠিক আছে, ওই যে আমি বললাম যে শুরুতেই বললাম যে আমার ওই যে কবিরাজি মানে মানে বিষয়ে একটু অভিজ্ঞতা করছি, তো করার পরে আমি নরসিংদী বাজে বড় বাজারের ভিতরে আসলাম, আসার পরে তিনটা ওষুধ লাগলো, তিনটা ওষুধ লাগার পরে আমি সব কিছু নিলাম, নেওয়ার পরে আমি ওই কাজটা করি, করার পরে মেয়েটা 7 দিনের ভিতরে আমার
নিজে নিজে করে
আমি নিজেই করি ওষুধ, মানে আমার 400 টাকার মতো খরচ হয়েছিল ওষুধটা নেওয়াটা, নিয়ে নিজেই করি, নিজে করার পরে মেয়ে আমার 7 দিনের মধ্যে অফার দেয়, অফার দেয় পরে আমি যেটা করছি এটা মনে করেন যে 2 বছর পর্যন্ত মেয়ে থাকবো আশা করা যায় আর কি, পরে মেয়েটা আমার 7 দিনের মধ্যে নিজেই অফার দেয় যে তোমাকে আমি তোমার আমার পছন্দ হয়, তারপরে এই মেয়েটারে আমি 1,000 মানে 6 দিন নাকি 7 দিন ইউজ করি, ইউজ করার পরে ও যে ওষুধটা যে জায়গায় খাড়াইছিলাম সেখানটা আমি তুলে দিই যে আসান ভাই আমি তো এই কাম করে এটা করছি এখন তো উড়াই দিয়েছি, আচ্ছা ঠিক আছে উড়াই তুলে দিছি, তো ইয়ার পরে এই মেয়েটার লগে বাদ, আমি যখন ওষুধটা উড়াই লাইছি ওই মেয়েটা আমার যেমন চিনি না এরকমভাবে থাকে, তো যাক শেষ এটা শেষ পরে আমরা বাড়িতে আর চিন্তা পাবো না, মানে বাড়িতে আসবো। পরে আমার ওই মামা ওর কাছে মন দিলাম যে মামা এখন কি করা যায়, পরে কইতেছে সমস্যা নাই তোরা বাইতে আয়, তুই বাইতে আয়। পরে আমার বললাম যে আম্মা মামাই তো বলছে যে বাই যাওয়ার লেগে, তো কয়তো আমার তুই দিস আমি কত কম কত কম দিস, তো দিলাম। দেওয়ার পরে ওই যে আমার ওই যে স্ত্রী প্রথম স্ত্রী ওর কিন্তু মানে ডিভোর্স হয় না কোনো কিছু ফেসো ভাঙ হয় না, হয় আমার তোলেই আছে আর ওদেরকে আমি ফোন দিয়ে দিই, এমন বকাবো কি মানে মুখে বলা কোনো দিন সম্ভব না। মানে বকি কারণ এই কারণে যে আমার তো যেমন হেরার মনটা উঠে যায়, এই কারণে আমি বকি। তো বকার পরে বলতেছে যে আয়, তো আমাকে কইতেছে আচ্ছা ঠিক আছে যাবো, তো যাবো। পরে ইসব যে আমার বন্ধুটা ওই বলতেছে আয় কামলাগলে একটা মাইরলাম, তো তোর সঙ্গে দিতাম নাগাত করতো আয় তুই। তো গেছে আমরা বাড়িতে আসলাম, আসার পরে আমরা তো ঘর বাড়ি সব শেষ কিছুই নেই। ওই যে আমার নানার জমিন ছিল ফুন্ডুরি সিম, নানার জমিন ছিল ফুন্ডুরি সিম, এখানে মারি বসলাম, মারি বয় মারি বইতে শুরু করলাম আমার খালার সারপার ভিতরে থাকি। তো মারি বইতেছি বর পরে একটা বাড়ি করলাম, ছোট্ট বাড়ি করার পরে খালার সারপাড়া ওই মানে আমার সংসার ভাঙার পরে খালার সংসারও ভাঙে গেছে, আমার খালু আমার খালারে সাইডে ডিভোর্স দিয়ে দিছে, কারণ আমার যেহেতু আমি কথা শুনছি না আমার খালারও মানে ডিভোর্স দিয়ে দিছে। তো খালায় আমরা তো থাকতেছি একটা নই থাকতেছি, তারপরে ওই যে ফ্যাসটা যেইভাবে ওই 15,000 টাকা দা ভাঙি মানুষ টানুষ ধরা বলছে যে 15,000 টাকা নিলে নাও, নাহলে তোমরা যেই ভুল করছো কারণ একটা দেখায় আর একটা দিছো, তোমরা সেবার টাকাই ভাঙা না, তোমরা নিলে নাও না নিলে যাওয়া, 15,000 টাকা দা ফ্যাসকুস ভাঙি। এটা গেল ভাঙার পরে সবকিছু শেষ, গর্তর মানলাম মানে পজিশন একটু ভালো, তা এখন তো ভালো লাগে না এমনি কি করা যায়, ভালো না লাগলে আমার কাছে তোরা বিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে তুমি বিয়ে করাইলে করো, বিয়ে করাইবো। ওরা একটা মেয়ে দেখলাম সর্দুগুল্লি, মানে আমরা বর্তমান চেয়ারম্যান যে ওর বাড়ির কাছে, কেমন মেয়ে পছন্দ হয়েছে? আমি হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে টিয়া সব কিছু হইল। ওর পরে ওই বাসর যেটাকে বলা হয় দিল, আমার লগে কেটে ছিল আমার বড় ভাই আমিরুল আর ওই যে ইসো ওই ছিল ফোলেন গেলাম, গিয়ে দেখি ভাই এমন অবস্থা, এটা একটা গণমাধ্যম আমি মিথ্যা কথা বলতে আসি না কারণ আমি অনেকদিন ধরে গল্প শুনি, এমন অবস্থা মেয়ে একদম মেন্টাল, মেয়ের মাথার মধ্যে মনে হয় কিনু কিছু নাই একদম মেন্টাল, তো যাক মেন্টাল বলে হারা এই নিয়ে আমি দেখাইলাম যে ভাই এই সমস্যা দেখো তোমরা। পরে কয়তো আচ্ছা তুই যদি মিশা কথা কস আর দেখি, দেখার পরে ওরা বলতেছে যে এই মেয়ে নিয়ে তো কোনো দিনও সংসার করা সম্ভব না, আমি বুঝতে এখন কি করা যায়। আচ্ছা তুই বাইতে আয়, যে বাইতে আয় বাইতেইলাম, বাইতে হওয়ার পর আমরা বলতেছে আম্মা আমার তো এই সমস্যা, তোমরা কী করাইছো না করাইছো এখন দেখো এই অবস্থা। মানে মেন্টাল ভাবে আমি স্বামী স্ত্রী কত মানে একটা বাসর ঘরের মধ্যে কত মানে কথাবার্তা থাকে না, ভাই কিনে কিছু বুঝে না মানে কিনে কিছু জব দেয় না, মানে ওর মতো আসছে এরকম সিস্টেম আর কি। তো বুঝলাম, তো ওরা নিয়ে দেখালাম, ওই বললো যে এটা নিয়ে তো কোনো দিন সংসার করা সম্ভব না। তো আমরা বললাম যে আম্মা এই সমস্যা, কারণ আম্মায় কয়ে যাক চালু হইব না এটা লোক তো সংসার করতে হইব। ওরা এজন্য নাকি ফোনে বলছে এই কথাটা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট নরসিংদী চলে আসি, নরসিংদী চলে আসি, আমার আর কোনো খোঁজ খবর নাই, আমি ইসবের তো বইলেই না আমার বড় ভাই তো বইলেই নেই, যে আমি কই গেছি আমার কত লোক, তো আমার মা বলতেছে যে এটা নিয়ে তোর সংসার করতে হইব, আমি এটা নিয়ে সংসার করবো না আমি বাইতে যাবো। আমার মায় বলতেছে যে তুই কই আসোস, আমি বলছি যে আমি নরসিংদী এসে কয় তোর এটা ফেসকোস মানে যেমনি হোক সমাজ একটা এটা করে দিই মনে। তো যাক কিছুদিন পরে যাওয়া, 15 দিন পরে যাওয়ার পরে আমার ওই বড় ভাই নেতা মানে ওই বিচার আচার করে মানে ওর ক্ষমতা আছে ভালো, ওর কাছে বললাম যে ভাই এই সমস্যা এখন তো এমনি এমনি বলছে বলছে, ওরা ওই চেয়ারম্যানের কাছে ফোন লাগাইছে, ফোন লাগাই বলতেছে যে বিআই মানে জিতরামপুরের যে ক্যাফেস মেম্বারের বাড়ির কাছে, এটা তো আমারই ফুয়ত্ত ভাই, এটা তো মেন্টাল আপনারা জানেন নাই, তো এই ফেসকুসটা মানে কিন্তু আপনি যাতে কিন্তু কিছু না করেন, এটা তো লইয়ে চলা সম্ভব না, এটা ভাঙিয়েতেন ভরা কইতেছে মেম্বারের উপরে আমি দিয়ে দিছি দায়িত্ব মেম্বারের জাগরত হয়, 20,000 টাকা দিয়ে অন্য দোকান নাই, তুই যেহেতু 20,000 টাকা দিতে পারবি 25,000 টাকাও দিতে পারবি, 25,000 টাকা তুই দিয়ে দিবি। ওরা আমার আম্মু বলছে যে আমার তো টাইম লাগবে, ওরা কয় কি কেমন টাইম, কয় এক মাসের টাইম লাগবে, এক মাসের টাইম দিল ওরা, এক মাসের ভিতরে 25,000 টাকা দিয়ে দিবো, ওরা ডিভোর্স দিয়ে দেবো।
মানে আপনার সেকেন্ড বিয়েটাও একই
অবস্থা? হ্যাঁ, তো আমরা তো মানে 25 টাকা হাতের মধ্যে নাই, কী করবো ওরা টেনশন মাথার মধ্যে। পরে সাবেক মেম্বার বর্তমানে 2011 সালে মেম্বার আসছিল, ওর কাছে গিয়ে বললাম যে ভাই আমার তো ব্র্যাক একটা নাম দিতেই গো, ওরা কাছে আচ্ছা ঠিক আছে ওর ব্রাকারকে নাম দিলাম, নাম দেওয়ার পরে 7,500 টাকা জমা দিলাম, 50,000 টাকা লোন নিলাম, মানে 15 দিনের ভিতরে। আসার পরে এই 7,500 টাকা দিয়ে লাই, যার টানছিলাম ওরে দিয়ে লাই, দেওয়ার পরে হ্যাঁ দিই 25,000 টাকা। আর এমনি আমার খরচ মরচ মিলায় ওই টাকাটাতে মনে হয় 10-15,000 টাকা থাকে, আর সব খরচ হয়ে যাবে। তো প্রতি মাসে কিস্তি দেওয়ার লাগে 5,500 টাকা করে, আর হ্যাঁ হয়েছে 800 টাকা করে, এমনি কিস্তি দিয়ে দিতেছি বলে। আরেক বছর 2017-তে, এটা তো 2018 2017 রমজানও বিয়ে দেখতেছি, বিয়ে দেখতে আমার তো আমার লাগে মানে করেন যে
আবার বিয়ে দেখছে,
হ্যাঁ আবারও বিয়ে দেখতেছি, কিন্তু ভালো ভালো সম্বন্ধ আসতেছে, কিন্তু এলাকার লোকেরা বলতেছে যে হ্যাঁ ভালো না, হ্যাঁ ফ্যামিলি ভালো না, বউ দেখতে পারে না, দুইটা বউ খেলা দিয়েছে এই কারণে আসতে পারে না। ওরা আমার ওই এলাকার মধ্যে বড় ভাই ওর শ্বশুর বাড়ি হইলো, আমি যে জায়গায় বিয়ে করছি এখানে শ্বশুর বাড়ি দুলারামপুর গ্রাম বলে, তো ওর নামটা আমি বলতে যাচ্ছি না। তো সব দেখাশোনা হইলো, মেয়ের বেলা আগে একটা বিয়ে হয়েছে, তো সব দেখাশোনা হয়েছে বলে ও আমার মেয়ের বাড়ির বলতেছে যে ওই যদি বলে বা ইমুকের জামাই যদি বলে তাহলে আমরা বিয়ে দিন। বলে বললাম যে ভাই তুমি তো দেখো আমার তো 16 সেন্টিমিটার দেখো, মানে সব কিছু দেখতেছো, কিন্তু আমার তো কোনো দোষ না, মানে মেয়ে পছন্দ হয় না এই কারণে লাগি না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বলে দিব, মনে তো বলে দিব না, ওই বলে দিছে না ছেলে হিসেবে মানে সব দিকে দিই ভালো ঠিক আছে। আর আমি কিন্তু আবাসিক হোটেল একা দ্বারা যাওয়া আসা করতে আছি, মানে যাওয়া আসা করতেছি, আমি ওই যে ফুচকা ঝালমুড়ি এগুলাম ব্যবসা করি, আর একা দ্বারা আমি জানা মানে আবাসিক হোটেলে যাই আসি, মাধবজি যাই, পরে টুঙ্গি আসি, ইনোসেন্দি আসি, মানে এমনি আসা যাওয়া করতে আছি। করার পরে পরে বিয়েটা করবো, বিয়েটা করার পরে 2017-এ বিয়েটা করবো, করার পরে করছি কি সব ঠিক আছে, হ্যাঁ বিয়ে করবো। পরে ওই বলে দিল বিয়ে টাকা দিব কত, ছেলে যেহেতু দুই বিয়ে করছে টাকা দিব মাত্র 25,000 আর একটু জিনিস দিয়ে দিব। তো বিয়েটা করলাম, বিয়েটা করার পরে তো যাক নিয়ে আমি বাড়িতে আনছি, পরে মানুষের নানান কথা বলতেছি যে এটা ভালো না এসে মানে অনেক কিছু, যা মেয়েটা লাগবো না। তো আমার মাথার মধ্যে টেনশন যে কি করবো,
মেয়েটা ভালো না মানে
মানে মেয়েটা মানে কালো ছিল এবং চিকনা ছিল, মানে খেংলা ছিল আর কি।
তো এগুলো বিয়ে করার আগে দেখেন?
হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, কিন্তু আমার মনে মানসিকতা ছিল না যে আমি বিয়ে করছি রয়ে খামো, কিন্তু আমার বন্ধু বান্ধবের মানে ঠিক মানে বন্ধু বান্ধবের ঘরতে পারিলে ধর এটা কি বিয়ে করলি, মানে এসে অনেক কিছু মানে ইয়া করে আর কি, যে এটা ধরো এটা সুন্দর না, মানে এসে ঘরে করলাম যে আর এখন আমি কি করতে পারি। ঘরে আমার এক বন্ধু নামটা বলতে চাচ্ছি না, ও তোর একটা জিনিস দেয় তুই খা, আমি কি কী দিবি, তুই তো সিগারেট খাস, আমি কম সিগারেট খাই, আচ্ছা তুই একটা জিনিস খা। ওরা আমার গাঁজা দিল, আমি আর জানি না যে এটার ভিতরে গাঁজা না সিগারেট, ওরা ধরাই দিল, আমি গেলাম না দিই অন্যরকম লাগে রে কার বেটা খা, তুই যে টেনশন আসোস টেনশনটা মুক্ত হইব, আমি আচ্ছা তো তুই দে খাই। ওরা খাইলাম গাঁজা, খাইলাম প্রথম দিন খাইছি পরে মাথা টাতা ঘুরে মুড়ে মানে অনেক খারাপ লাগছে, খারাপ লাগছে পরে শুয়েছি পরে ওই মেয়েটার কাছে আমি আবার আরেকজনের কাছে যুক্তি নিলাম যে আল্লাহ এনতে গাঁজা খাওয়া স্টার্ট হইলো, মানে খাইতেছি একাধারে খাইতেছি ডেলি 2-3 স্টিক, মানে প্রত্যেক সিগারেট যত দেখাই মানে 4-5 বার গাঁজা খাই ডেলি, মানে ভাল লাগে খাইতেছি। তো একজনের কাছে যুক্তি নিলাম যে ভাই মানে আমি তো এই মেয়ের রাখবো না, অনেক মেয়ের দোষ বার করা যায় কি করিয়া। পরে বলতেছে যে আসলে তাহলে তুই ওইটাতে বিরত থাকবি, আমি কই আচ্ছা ঠিক আছে বিরত থাকবো। তো থাকবো পরে এমনই মনে করেন যে রোজা শেষ, আমি 9 রোজার মধ্যে বিয়ে করছি, রোজা শেষ পর্যন্ত মানে ঈদের 2-1 দিন আগে আমার বলতেছে যে শ্বশুর বাড়িতে ইফতারি দিয়ে তুই। তো আমি বলতে আচ্ছা ঠিক আছে ইফতারি দাও, দিলে ওরা দিছে। আমি আমার এই নিয়ে মরিচার নামে একটা বাজার আছে, এই বাজার থেকে মনে করেন যে কাপড়ের সবরে 2995 টাকার মানে সম্পূর্ণ কমপ্লিট করি 2995 টাকা করি। আমার ইয়ার আগে আবার 1500 টাকা দিয়ে গেছিল কাপড় চোর লেগে 2995 টাকা মানে সব কিছু কমপ্লিট করি। কমপ্লিট করে যাই, যাওয়ার পরে মনে করেন যে মাগরিবের উক্ত এ জায়গা যাই, ওটু দিয়ে হয়ে যায়। যাওয়ার পরে আমি এটি নিয়ে থুইছি, চুয়ের মধ্যে থুইলাম, তোর পরে একটু বইছি, বোয়ার পরে আমি চারিবার মানে ভাইয়া ফানি খুঁজছি যে একটু ফানি দাও মারে, একটু ফানি দাও মারে, ফানিটা দিল না, হয় মোবাইল নিয়ে ব্যস্ত, তো মোবাইল নিয়ে ব্যস্ত ফানিটা দিল না, দিল না। পরে বাজার টিনে দেখি ওরা দিয়ে গেছে আমার 1500 টাকা, আর আমি 2900 টাকা 2995 টাকার বাজার করলাম, এই দিয়ে একটা বাজার হলো মানে আমার মনটা মানে কষ্ট হলো। এই 2900 টাকা বাজার করলাম মানে 3000 টাকা বাজার করলাম, এই ডিবেলা বাজার হয়ে না। তা আমি বাইতে বসছি, বাইতে বসছি, ওই যে ভাই মানে কইছিল যে ছেলে হিসেবে ভালো, এই ভাইয়ের কাছে বিচার আসছে। তো বিচার আসছে ওরা ভাই কইতেছে যে আচ্ছা আমি দেখতেছি দেখতেছি বলে আমার সকালে ধরছি ধরার পরে কইতেছে কি রে যে তুই আয় বললি কে রে আমাকে এই ব্যবহার করছে আচ্ছা ঠিক আছে তুই ব্যবহার করে ওরা আমার ঈদের মধ্যে আর নিতে আসে নাই আমি ওর যাই নাই ঠিক আছে আমার তো মেয়ে পছন্দ হয় না বন্ধুরা এই কথা বলে এই কথা বলে পরে ইয়াবা ইয়াবা আমি জীবনের প্রথম দেখি আমি কয়েকজন লোকের লোক চলাফেরা করি আমি নাম বলবো না পরে হেরা ইয়াবা খায় মানে আমার আমি সহযোগিতা করি আর কি ইয়াবা আমি তো কাদা কাদা রেজিস্টার্ড খাই তুই এসছি ইয়াবা খাই খায় পরে আমি দেখতেছি আসলে এটা কীটা পরে এইটা এমনি দু একদিন খাইছি পরে এইটা খাই না গাঁজাটা স্টেটিং খাইতেছি তারপরে ওই যে মেয়েটা ও মানে আমার তৃতীয় ভাবের কথা তো ওই তো বলতেছে যে না আমার ভাত খাইবো পরে একদিন রাত্রে গেলাম শ্বশুর বাড়ি গেলাম মানে এত সাফ হইতেছে যে আমায় আসে না মানে এটা ফেস খুঁজ ভাঙতেইব তো পরে গেলাম যাওয়ার পরে ছিল যাওয়ার পরে গেলে গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমি আবার গাঁজা বানাই নিছি ফার্স্টটা সিগারেট নিয়েছি গাঁজা নিছি গাঁজা নেওয়ার পরে গাঁজাটা খাইলাম খাইয়া খেয়ে লিছি হয়ে যাইতেছে যে আমার কিছু মানে আমার থেকে কিছু পাওয়ার জন্য স্বামী হিসাবে স্ত্রী হিসাবে তো আমি ওই মানে ওই কাজটাতে আমার বড় ভাই যেহেতু বইরা দিয়েছে যে এটাতে বিরত থাকবি আমি বিরত থার চেষ্টা করতেছি তো যাক এক হিসাবে মারামারি হইলো মারামারি হওয়ার পরে
মারামারি করলেন
হ্যাঁ হ্যাঁ মারামারি করলাম মারলাম অনেক মারলাম মারার পরে আর সকালে ওই বলে না যে আমার মারছে বলছে না আমি সকালে এসে বসছি
তিন নম্বর বউটা আপনার কি হলো থাকলো না চলে গেল
চলে গেল
আচ্ছা আমি একটু সংক্ষিপ্ত করে ফেলতে চাই এই মেয়েটাকে আপনি ডিভোর্স দিয়ে দেন আপনি দেন নাকি মেয়েটাই দেয়
না মেয়েটা দিতে চায় না কিন্তু আমি
আপনি দিয়ে দেন এবং এটা আপনি জরিমানা দেন
হ্যাঁ আমি জরিমানা
এইটাই কি আপনার লাস্ট ওয়াইফ ছিল নাকি আরো
না এটাই লাস্ট
লাস্ট ওয়াইফ ছিল কবে কত সালে ডিভোর্স হয়েছে
2017
আমি বুঝতে পারছি আপনার গল্পটা কোথায় কি দাঁড়িয়েছে যেহেতু আপনি আমার অনুষ্ঠান গুলো শুনতেন এবং শুনে আপনি বলেছেন যে আপনি কিছু কিছু জায়গা থেকে সরে এসেছেন আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করেছেন সে কারণে আজকে আপনাকে আমি এখানে ফ্লোর দিচ্ছি আমি গল্পটা যেটা বুঝেছি যে আপনি একটা অনৈতিক সম্পর্কের মধ্যে যাওয়া সেটা আপনার অনিচ্ছাকৃত ছিল ছোটবেলাতে তারপরে আপনার এই বিষয়ের প্রতি অনেক বেশি আগ্রহ হয় আপনি বৈবাহিক জীবনে সুখী হতে পারেননি কারণ আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে কিন্তু আপনি বিভিন্নভাবে মেয়েদের সঙ্গে অবৈধভাবে মিশেছেন পাশাপাশি আপনি ড্রাগও নিয়েছেন এটাই হচ্ছে আপনার গল্প আজকের সিক্রেটসে আপনি এখন কি অবস্থায় আছেন
এখন আমি প্রায় 2 লক্ষ টাকা নিয়ে নিয়েছি
ঋণ হয়েছেন সেটা আমরা বুঝতেই পারছি ড্রাগ নেন এখনো
না 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 এখন ড্রাগ নেই
ড্রাগ ছেড়ে দিয়েছেন
সিগারেটটা নেই বর্তমানে
সিগারেটটা নেন আর এই যে নারী বিষয়ক যে অবৈধ সম্পর্ক
নারী বিষয়ক মানে সব ছেড়ে দিয়েছি আর
কার জন্য ছেড়েছেন
সাজিয়া যে মেয়েটা এই মেয়েটার আমি বিয়ে করতে চাইছিলাম
আপনি আমাকে একটা কথার উত্তর দেন আপনি কি আপনার ভুলগুলো বুঝতে পারছেন
হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি দেখে এখানে আসছি
তাহলে আমরা চাইবো যে আপনি এখান থেকে বের হয়ে আসেন আপনি যদি 3 থেকে 4 বছর শুনেছেন আপনি কিছু কিছু জায়গায় রিকভারি করেছেন একটা সুস্থ সুন্দর জীবনের জন্য আসলে একের পর এক ভুল চেষ্টা করার কোনো মানে হয় না সেখানে আমার মনে হয় নিজের ভুলটা বোঝাটা খুব জরুরি আপনাকে অনেক ধন্যবাদ যে তারপরও আপনি আমাদের এখানে এসেছেন আপনার বাড়ি কোথায় জানো
নরসিংদী
থানা নরসিংদী থেকে আপনি কষ্ট করে এখানে এসেছেন এবং আপনি আজকে ঘন্টাখানেক সময় আমাদের সঙ্গে থাকলেন আপনার জন্য শুভকামনা থাকছে যতটুকু রিকভার করেছেন বাকি সময়টুকু রিকভার করবেন অনেক ধন্যবাদ আপনাকে
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com